This track was downloaded from FusionBD.com.
Poor money, boy.
পৃথিবী অপার রহস্যময়, বিজ্ঞানশীল রহস্যের জট খুলছে প্রতিনিয়ত। আজ যা অনাবিষ্কৃত তা অবিশ্বাস্য বটে। আমাদের ডর অনুষ্ঠানে যে ঘটনার মুখোমুখি আপনি হতে যাচ্ছেন তার যুক্তিসিদ্ধ উত্তর নেই। আমরা প্রতিদিনের জীবনে ভয় বা রহস্যকে যেভাবে স্থান দিয়েছি সেভাবে এই অনুষ্ঠান আপনার কাছে জায়গা করে নিচ্ছে। এই অনুষ্ঠানের কোনো ঘটনাই সার্বজনীন নয়।
ডর মানে ভয়।
ডরের দশতম পর্বে আপনাদের সবাইকে স্বাগত। এই মুহূর্তে আর জে কিবরিয়া আপনার সঙ্গী এবং সঙ্গে রয়েছে একটি টিম। অন দ্য স্পট রেহান, সুমন এবং সাউন্ডে রয়েছে লোবান। শুরু হয়ে গেল বাংলাদেশের বিভিন্ন অধিভৌতিক জায়গাকে কেন্দ্র করে প্রথম হন্টেড শো ডর। এখন থেকে শুরু করে রাত দুটো পর্যন্ত আপনার সফর সঙ্গী হচ্ছি আমরা। এই জার্নিতে ভয়ের অলিতে গুলিতে বিচরণের চেষ্টা। অনুষ্ঠানের শুরুতেই একটি কথা আমরা বারবার বলি, আপনি যা দেখেন তাই আপনার কাছে বিশ্বাসযোগ্য, কিংবা আপনি যা অনুভব করেন তাই আপনার কাছে বিশ্বাসযোগ্য। বিশাল এই পৃথিবীর অনেক কিছুই এখনো অজানা। এমনও তো হতে পারে যা অন্যের জীবনে ঘটেছে আপনার জীবনে ঘটেনি। ঠিক সেরকম কিছু অতিভৌতিক কাহিনী নিয়ে শুরু হচ্ছে আজকের ডরের দশতম পর্ব। আজকে ডরের যাত্রা হচ্ছে ময়মনসিংহের গফরগাঁয়ের কোন একটি হন্টেড প্লেসে। সুমন এবং রেহান এই সপ্তাহ জুড়ে বেশ কিছু শ্রোতাকে নিয়ে গিয়ে রেকর্ড করেছে অনুষ্ঠানটি। চলুন আমরা অনুষ্ঠানের শুরুতে তাদের জার্নির কিছুটা অংশ শুনে তারপরে মূল অনুষ্ঠানে প্রবেশ করি।
জার্নি করতে করতে জীবনটা শেষ হয়ে গেল রে।
আমার এসি বাস দেখলেও গা জ্বলে যাবে,
আমি আর পারব না। প্লেনে যাবো, প্লেনে যাবো। প্যারাশুটের বদলে যদি ছাতি দিয়ে ল্যান্ড করতে পারে তাহলে প্লেনে যাওয়া যাবে। কথা কচ্ছে চল, আগে বাসে ওঠার সিট পাই কিনা আগে যাই, টিকিট না কাটলে আগে ঝামেলা হয়ে
যায়। আরে সিট প্রচুর আছে ওই সাইডে, লোকজন বেশিরভাগ ছাদে যায়।
ছাদে চল, আমরাও ছাদে যাই। চল ছাদে যাই গা মামা, এটা একটা আলাদা মজা হবে। ছাদে যাবি? সে কিন্তু
ছাদে যাবি? ছাদে যাবো। চল, বুঝতেছি না গাছ মাছ যদি থাকে তো শান্তি হবো।
সত্যি কথা বলি, ছাদে মনে হয় আমি উঠে যেতে পারবো না, এটা ঠিক হবে না।
দরকার নেই, চল আমরা সিটি,
প্লিজ আমরা চাই না কেউ ছাদে উঠুক।
রাইট, কখনোই কেউ ছাদে যাবেন না। ছাদে মানে ছাদে আর কি।
কি বললি এটা? চাঁদে মানে কি?
চাঁদে মানে ছাদে উঠলে চাপ দেখা যায় ক্লিয়ারলি, চাঁদে বাইরে হয়ে গেছে।
দোস্তি আজকে ব্যাপক বিনোদন দিত, এমন বিনোদন পাইনি। ছাদ মানে যে চাঁদ।
আমি গেছিলাম ভুলে এইচ দিই নেই।
চল চল চাঁদে উঠি,
চল চাঁদে, না চাঁদ থেকে নাম এমন নাই মা, চল আমরা যাই তো সিটি যাই। বেশ
ওকে চল।
ঢাকা থেকে বাসে করে আমরা দুইজন রওনা দিই ময়মনসিংহের গফরগাঁওয়ে।
ওকে তো বন্ধু, এই হচ্ছে তোমার গফরগাঁও। হ্যাঁ,
আমার গফরগাঁও মানে
ওই নামে গাঁও,
গাঁও বলাটা হচ্ছে মানে আর সাজায় না যে অবস্থা।
তবে একটা জিনিস ঠিক, দোষ লোকজন যথেষ্ট।
দোষ এত কেওয়াজ থেকে চল একটু দূরে যাই, একটু হালকা কথা চানা সব বুঝেছে তো আমার সুযোগ থাকে।
তার কিছু করার, বের করে খুঁজে যেতে হবে জানিস তো।
এরপরে আবার বাসে উঠতে হবে।
কেন আমি আর বাস উঠতে চাই না? আমি
চাই চলো
বাসে উঠে খুঁজে পাবো।
অফিসে মাথাটা একটু একটু ধরে গেছে আমার। তারপরে বাসে উঠে আমরা শিবগঞ্জ যেতে হবে, খুব বেশি দূরে না, কাছি।
শিবগঞ্জই তো আমাদের ডেস্টিনেশন।
শিবগঞ্জ থেকে আরো একটু ভেতরে যাই
আবার।
প্লিজ দেখ, বাসে যদি না যেতে তোর মন চায় তাহলে আমরা সিএনজির সুযোগ।
গফরগাঁও থেকে শিবগঞ্জে আমরা যেতে পারি বাসে, কিন্তু খাওয়া দাওয়া করে বিশ্রাম করার পর আমাদের মনে হলো সিএনজি তে যাওয়াটাই হবে ঠিক। তাই একটা সিএনজি নিয়ে আমরা চলে গেলাম সরাসরি শিবগঞ্জে।
কুই নামাই দিয়ে গেল,
আমাকে বুঝলাম না, ভাড়াও নিলো নামায়াও দিল। মানে আমি মানে ব্যাটার অ্যাটিচিউড দেখে না আমি আর ডানে বামে কেউ যাবো না, জানি না তো ঠিক করুন।
আমার মনে হচ্ছে কোনো না কোনো ভাবে ঠকাইছে আমাদেরকে। মানে একটা ইয়ে কর, মানে রাস্তা তো আমি কারো যে জিজ্ঞেস করবো এমনও তো দেখতেছি না।
বাইরে ফোন দিয়ে এখন ওনার কথা
ফোন দিয়ে একটা
হ্যালো। হ্যাঁ ভাইজান, আমরা তো ওই যে শিবগঞ্জ বাজারে এসে যে নামছি, এরপরে তো আর বুঝতেছি না কোথায় যাবো। আমার জন্য তো কেউ নাই, কারো জিজ্ঞেস করবো না জিজ্ঞেস করবো। না বুঝিনি। হ্যাঁ ওষুধের দোকান, হ্যাঁ ওইটা আছে কিন্তু সব দোকানই বন্ধ এখন। ওইটার বাম পাশ থেকে হাঁটা শুরু করব। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, আমি যদি তারপরে আবার না খুঁজে পাই তারপর আবার আপনাকে ওষুধের দোকান খুঁজে পাইলে আমি ফোন দিতে চাই পরে। ওকে আল্লাহ। ওই যে ওষুধের দোকানটা মনে হয় আছে, একটু সামনে গেলে ওষুধের দোকান পাওয়া যাবে, বাজারের লাস্ট মাথায় ওষুধের দোকান আছে, ওইটার ওদিক থেকে বামে চলে যেতে হবে।
খুব বেশি সময় তো
না, বেশি সময় যতটুকু
আগে বলছিলাম আর
খুব বেশি সময় না, চল
হাঁটতে হবে। আসলে শীত যে পড়তেছে বসে যাইতেছে,
এই সাইড থেকে শীত বেশি নাকি
মনে হচ্ছে, মানে ঢাকায় শীতের একটা ইয়ে বসে যাইতেছে এখন, কিন্তু আমার খুব ভালো শীত পড়তেছে। আমার
তো রেকর্ডার অফ করছো?
না রেকর্ডার জানি না, কিন্তু আমার দোস্ত মানে এই শীতের পোশাক নিয়ে আসা দরকার ছিল, এরপরের থেকে প্রত্যেকটা জানিতে শীতের পোশাক নিতে গ্রামে মোটামুটি আঁচ পাওয়া যাইতেছে,
তাহলে কিছু একটা নিয়ে আসা উচিত ছিল, কিন্তু এখন আর কিছু করার নেই।
ওকে চল তাড়াতাড়ি দ্রুত হাঁটি,
এখন তখন কিছু একটা চালা নেব আমরা,
দেখল দ্রুত হাঁটি। এভাবেই আমরা দুজন শিবগঞ্জ বাজার থেকে হেঁটে পৌঁছাই তালতলায়, যেখানে আমাদের অতিথিরা অপেক্ষা করছে। অনেকদিন পর এমন একটা জায়গার মধ্যে আসলাম, একই সাথে মনে হচ্ছে যে বেশ ভয়ঙ্কর, আবার সেই সঙ্গে বেশ দেখতেও আমার খুব ভালো লাগছে স্যার, বিশেষ করে যেই এমন নীরবতা সচরাচর খুব কোন একটা জায়গায় পাওয়া যায় বলে আমার মনে হয় না।
আসলে আমি এই ব্যাপারে থ্যাংক ইউ দিতে চাই যারা আমাদেরকে এখানে নিয়ে আসছে। হ্যাঁ আমার কাছে মনে হচ্ছে যে আমি আর তুই মিলে যতগুলো জায়গায় গেছি, বা তুই আলাদাভাবে যেখানে গেছিস আমি যেখানে আলাদাভাবে গেছি, এই জায়গাটা কিন্তু অন্য সবগুলো জায়গার চেয়ে ওনাদের কথা অনুযায়ী অনেক বেশি 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 মাত্রায় অথেন্টিক। আমরা কিন্তু এমন বলবো না যে আমাদের শ্রোতা বন্ধুরা ভাই বাজাবে যে জায়গায় যাচ্ছি সেই জায়গায় পাওয়া যাচ্ছি, আমরা কিন্তু অনেক কিছু বাদ দেই, অনেক জায়গায় আমরা যাই দেখছি শুধুমাত্রই গ্রাম্য মানুষের কুসংস্কার আর কিছুই না,
কিছু না। শাম্মু আর মেহেদি ভাই যেই দুইজনের জন্য আজকে আমরা এখানে আসতে
পারছি,
অনেক ধন্যবাদ আপনাদেরকে এমন দারুণ একটা জায়গার মধ্যে নিয়ে এসেছেন।
থ্যাংক ইউ ভাই।
এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে এই জায়গায় আমি ড্যাম শিওর দিনের বেলা যদি কেউ একা চলাফেরা করে তাও ভয় পাবে। জায়গাটা আসলে আমাদের শ্রোতা যারা তারা তো আর চোখে দেখতে পাবে না, মানে এক হচ্ছে তেঁতুল গাছ তো একটা আছেই, তার উপর হচ্ছে শ্মশান, তার উপর আশেপাশে কোনো বাড়ি ঘর নেই, এরকম জায়গার মধ্যে এত গভীর রাত্রে বসার অভিজ্ঞতা যারা না বসছে আমার মনে হয় না তারা বলতে পারবে যে এই জায়গায় ওই সময় কেমন লাগে।
পারবে না পারবে না, এইসব জায়গায় যারা রাত বিরাতে ঘোরে না তারা নিজেদেরকে অনেক সাহসী মনে করে এগুলো না করে, অনেকে হয়তো আমাদের কথাবার্তা শুনে হাসতেছে
হয়তো বা। তবে একটাই অনুরোধ থাকবে, একবার পারলে একটু গভীর রাতে এখানে এসে যান, তখন জানতে বোঝা যাবে। যাই হোক আমরা যাদের কল্যাণে আজকে এইখানে আসছি একটু তাদের সঙ্গে পরিচিত হই। প্রথমে তো শাম্মু ভাই এবং মেহেদি ভাই আছেন, সেই সঙ্গে আমাদের সাথে আছে আরেকজন ভাই, আপনার নামটা
রাজা?
রাজা, তার মানে আমরা বেশ কয়েকজন আছি। তো প্রথমে মেহেদি ভাই আর শাম্মু ভাই আসছিলেন হয়তো এখানে, না আপনারা আসছিলেন? তো
আমাদের গ্রুপ,
ফার্স্ট অফ অল আমি আপনাদের কাছ থেকে যে জিনিসগুলো শুনেছি আপনাদের এই ব্যাপারটাতে, মানে কোনো কিছু অলৌকিক এই ধরনের ব্যাপারগুলোতে আপনাদের দুজনেরই, ইনফ্যাক্ট আপনাদের পুরো গ্রুপটারই একটা হিউজ ইন্টারেস্ট আছে, am I right?
Yeah.
তো আমি আমি প্রথমে জানতে চাই যে কেন এই ব্যাপারে এই ইন্টারেস্টটা?
অবভিয়াসলি হ্যালো, আমি সাম্য, আমি মানে শুরু করতেছি 2011 সালের একটা ঘটনা দিয়ে, যখন আমি পুরা ভূত প্রেত এগুলা বলতে টোটালি বিলিভ করতাম না যে ভূত প্রেত বলতে দুনিয়াতে কিছু আছে। আমার বাবা প্রবাসী, বাবা প্রায় 2011-তে 6 মাসের ছুটিতে বাংলাদেশে আসে, 6 মাসের ছুটিতে 1 মান্থ কাটানোর পরই বাবা অসুস্থ, সার্টেন রাতে রাতে ঘুমাইছে সুস্থ মানুষ, সকালবেলা উঠে এজা পাগলের মতো জিভে
উঠে আছে। আপনাদের বাসা কোথায়?
আমাদের বাসা মিরপুরে, মিরপুর কাজীপাড়াতে। আমার সাথে রুট করতেছে, আমার সাথে জীবনে ছেড়ে গলা কথা বলে না, উনি আমার সাথে রুট করতেছে, অনেক রুট করতেছে, পারলে গালাগালি করে, এরকম অবস্থা, অতিরিক্ত কাশতেছে, প্রায় গলা দিয়ে ব্লিডিং হইতেছে।
এমনিতে কি উনি খুব নরম স্বভাবের মানুষ ছিলেন?
না অনেক, মানে উনারা ভয় পাওয়ানো এজ লাইক মনে করেন যে খাম্বার সাথে কথা বলে এক সমান। পর আমরা মিরপুরের একটা হসপিটালে নিয়ে যাই, প্রায় 1 মাসের মতো ট্রিটমেন্ট করার পরে মানে অনেকগুলো টেস্ট করানো হয়েছে, টেস্ট করানোর পরে মানে কোনো রিপোর্টেই কোনো লাভ হয় নাই, প্রত্যেকটা রিপোর্টই ক্লিয়ার আসি, কোনো কিছুই হয়নি, কোনো কিছু অ্যাবনর্মাল নাই। সো পরে মানে আমার দাদু আমার আম্মাকে ফোন দিয়ে বলেছে একটা কাজ করো তুমি, আমার তো মনে হয় না এটা কোন ডাক্তারের প্রবলেম, আমার মনে হচ্ছে কবিরাজি কোনো প্রবলেম, দেখো কি হয়েছে কবিরাজ দেখা দেখো। ওনার পরিচিত একটা কবিরাজ ছিল, ওনারা ডাকে আনা হলো, ওনার কথা শুনে আমরা সবাই হতবাক। উনি বলতেছে যে
কবিরাজ কোথায় পেয়েছিল?
কবিরাজ ছিল আমার মামা, দুঃসম্পর্ক মামা।
আচ্ছা আচ্ছা।
উনি বলতেছে যে ইনার তো ঝিম চালা দেওয়া হয়েছে, মানে আঞ্চলিক ভাষা যেটা বলো আমাদের, ঝিম চালা দেওয়া হয়েছে, মানে উনার উপরে ঝিমের আসর করানো হয়েছে জোর করে। কিভাবে এটা সম্ভব? সো মামা বললো এটা যেভাবেই হোক সম্ভব হয়েছে, এন্ড উনার সাথে যে দুটা ঝিম আছে খুবই মারাত্মক। এন্ড উনি যদি অনেক মানে আর যদি বেশি বেশি গেল ওয়ান মান্থ টু মান্থ চায় তাহলে এটা মনে করেন ইম্পসিবল হয়ে যাবে ওনার থেকে ছাড়ানো। মানে আমি বললাম যে তাহলে মামাকে কিছুই করার নাই। তো মামা আমাদের বললো যে না তুমি তুমি যদি সাহস করতে পারো তাহলে অবভিয়াসলি হবে। আমি বললাম সাহস বলতে কিরকম সাহস বলতে যাচ্ছেন আপনি? তারপর আমার বাবার ব্যাগ চাই। তো মানে উনি বললো যে তুমি একটা মানে মুরগি কিনবা, দেশি মুরগি কিনা, আশেপাশে শ্মশান খোঁজ করো, আশেপাশে কোনো শ্মশান আছে কিনা। আমি বললাম ঠিক আছে। তারপরে মুরগি কিনতে বলছে একদমে, একদমে কিনতে বলছে, একদমে কিনছে, মানে উনি আমার প্রায় 8 থেকে 10টা তাবিজ দিছে এক মুঠোতে।
আচ্ছা।
আমার বললো যে তুমি আর সাথে কারো নিয়ে যাবা যে অনেক সাহসী, তোমার থেকে বেশি সাহসী, এমন কারো নিয়ে যাবা, আর মুরগিটা ওই শ্মশানের ভিতরে ঢুকে জবাই দিবা। জবাই দেওয়ার পর তাবিজ গুলো আছে মুরগির সব তাবিজ গুলো সব পিছনে ফেলে দেবা, আর পিছনে তাকাবা না। আমি বললাম ঠিক আছে, আমি তো একা যাবো, ঠিক আছে। সবকিছুতে সাইন্টিফিক একটা ব্যাখ্যা তৈরি করতে পারে, মানে একটা গুণ আছে, ভূত দেখছে কিংবা কিছু হয়েছে ওর সাথে সাইন্টিফিক একটা ব্যাখ্যা তৈরি করে দেবে, ভূত আছে দেখতে যাবো, সমস্যা কি? তো শ্মশান ঘাটের কাছাকাছি আমরা একটু দূরে শ্মশানটা ছিল আশুলিয়া মহাশ্মশান। শ্মশানে ঢোকার আগে আমি খেয়াল করছি ঘুরিতে প্রায় একটার উপরে রয়েছে একটা 20-22 এরকম ভাবে। তো দুইজনে গেছি, দুইজনে অনেক সাহসী, কথা আমরা ভয় পাই না, সিরিয়ালি ভয় সবাই পায় কিন্তু আমরা দেখিনি, এমনিতে ভয় পাইনি কোনো সময়। তো যাওয়ার পর এখন দুইজনে মুরগি সবাই দিলাম, সবাই দেওয়ার পর মুরগিটা পিছনে ফেলে দিচ্ছে সাথে তাবিজ গুলো। আমাদের একটা কথা বলে দিছিল যে তোমরা কোনো মতে পিছনে তাকাইতে পারবা না, পিছনে তাকাবা না, যদি আমি ওটা কি আমার কথায় পিছনে তাকাবা না। দেন আমরা হাঁটতেছি প্রায় 2 থেকে 3 কদম যাওয়ার পরে আমি ফার্স্টে মানে লক্ষ্য করলাম যে পিছন থেকে আমার বাবা ডাকছে, আমার বাবা অসুস্থ বাসায় শুয়ে আছে, আমি দেখে আসছি। ঠিক আছে, আমি একবার তাকাই দিয়ে নিছি, পরে মানে আমার শরীরে প্রশান্ত সন্ত্রস্ত দাঁড়াই গেছে, মানে পুরো ভীত সন্ত্রস্ত। আমি বলতেছি যে এটা কি সন্ত্রস্ত, সাথে সাথে আমার আম্মাও ডাকতেছে, মানে এখন আমার ফ্রেন্ড আমার ঘাত ধরছে যে পিছনে তাকানো যাবে না। পরে এখন যে মামা আমার এখানে আসতে বলছে, ওই মামা বলতেছে যে এই তোদের তো এখানে দাঁড়াইতে বলছে, আমি তোর এখানে ঢেলে গিয়ে দিছি। আমি মনে মনে চিন্তা করতেছি দাঁড়াইতে বলছে, পরে ও আমার ঘাত তখনও ধরে রাখছে, পিছনে তাকানো যাবে না। মানে যখন আমি আর তাকাই দিছি না, তখন আমি হেয়ার করলাম যে ওর বাবা ধরে রাখছে,
আপনার ফ্রেন্ডের বাবা,
আমার ফ্রেন্ডের বাবা ধরে রাখছে পিছন থেকে, সব পিছন থেকে ডাকছে, মানে বলতেছে দাঁড়াইতে। আমরা দুজনে আগে গিয়েছি কন্টিনিউ, আমি ও আমার ঘাট ধরে আছে, আমি ওর ঘাট ধরে আছি। মানে আমাদের যখন আমি মানে ব্যক্তিগত ভাবে বলি, যখন আমার ডাকছে তখন আমি মানে কি বলবো, হেপনোটাইজ করলে মানুষ এরকম হয় না, আমি এটাই হই যখন তাকাই যে খুবই মন চাইবে কে ডাকছে। আমরা আগেরই থাকি, আগাইতে আগাইতে মানে বের হই, বের হওয়ার পর হঠাৎ করে এক মুরব্বী লোকের সাথে আমাদের দেখা হয়, হুজুর টাইপের লোক। লোক দেখে বল তোমরা এতটা দেখে রেখি, মানে লোক পুরো চিৎকার দিয়ে দিচ্ছে তোমরা এতটা দেখে নিয়েছি। পরে লোক লোকের বাড়িতে নিয়ে গিয়ে সব দেখছি, আমরা খুবই ভীত, বাড়িতে নিয়ে গেছে, বাড়িতে নিয়ে গিয়ে জিজ্ঞাসা করছে কি, আমরা বললাম যে এগুলো এগুলো হচ্ছে, পুরো কাহিনীটা শেয়ার করছি ওনার সাথে। তো উনি বলছে যে দেখো এটা শ্মশান, আর এখানে ভালো মানুষ এত রাতে থাকে না, দোয়া করি যাতে তোমার বাবা ভালো হয়েছে। এই ছিল আমার প্রথম মানে লাইফের এক্সপিরিয়েন্স করা একটা কাহিনী। তারপরে
ওইখানে আর কিছু হয়নি আপনার?
ওখানে আর কিছু হয়নি আমাদের সাথে,
যারা ডাক দিয়েছিল বা যে জিনিসগুলো ডাক দিয়েছিল সেটা আপনাদের পিছনে আর কোনো চেষ্টা করেনি?
মানে আমরা যতক্ষণ শ্মশানের ভিতরে ছিলাম, মানে পুরো মাঝখানে ছিলাম, যতক্ষণ ভিতরে ছিলাম ততক্ষণ পর্যন্ত ডাকা ডাকি করছে।
পিছনে তাকালে হয়তো বা অন্যরকম হতো রেজাল্ট
হয়তো বা।
আপনার বাবা কি তারপর সুস্থ হয়ে গেছে?
অলৌকিক বলবে যে বাবা 3 দিনের ভিতরে পুরো হাঁটতেছে।
সে কি জানতে পেরেছিল এই যে মুরগির ব্যাপারটা?
হ্যাঁ, সে পুরোটাই জানতে পেরেছে।
তারপর
তখন আমি অ্যাকচুয়ালি এগুলো বিশ্বাস করা শুরু করছি, আর আমি মানে আমার মামা আমার রিলেটিভ যেহেতু এগুলো জানে, তো আমার এগুলোর প্রতি অতিরিক্ত কৌতূহল হয়।
আপনার বাবার ঘটনার পরে আপনার
অতিরিক্ত কৌতূহল, সে এক সময় মানে কোনো অতিরিক্ত কিউরিওসিটির বসে মানে মামার বললেন মামা আমি এগুলো শিখতে চাই, শিখার আগে তো সাহস দরকার। ঠিক আছে, মামা আমারে বললো যে তুমি তাহাজ্জুদ নামাজ পড়ো প্রত্যেকদিন রাতে, একদিনও নামাজ শঙ্কর ভাই ধানমন্ডির ফ্রেন্ডের মাধ্যমে ওনার সাথে পরিচয়, ওনার কাছ থেকে আমি অনেক কিছু শিখছি। তো আমার ফ্রেন্ড আছে পাশে মেহেদি, হ্যাঁ মেহেদি, মানে আমি জানতাম না যে মেহেদি এগুলোর থেকে এত কিউরিওসিটি আছে। মেহেদি
মেহেদি ভাইয়ের কিউরিওসিটিটা কিভাবে আসে?
এরকম একটা কেস স্টাডি নিয়ে কথা বলতে আমি অনেক মনোযোগ দিয়ে শুনতেছিলাম, তারপরে মাঝে মাঝে একটু ক্লু ধরতেছিলাম যে আচ্ছা তো সেটা এরকম না, এটা এরকম না। তো তুই কেমনে জানলি? সিক্স সেন্স থেকে বলতেছিস না যা নর্মাল সেন্স থেকে? আমি কি 90% সিক্স সেন্স, নর্মাল সেন্স কইব এরকম?
আপনি থাকেন কোথায়?
আমিও মিরপুরেই থাকি।
আচ্ছা।
আমার প্রথম ভয় হলো কি, আমার বাসা ছিল 3 তলায়, আমার বেডের যেদিকে পা দিতাম সেই বরাবর একটা আম গাছ। তো আমি আমার বড় ভাইয়ের ফোন থেকে ফ্ল্যাশ ক্যামেরার ফোন ছবি তুলছিলাম, জানি না কতটুকু রিয়েল কি ফেক, তখন বুঝতে পারি নাই, খুব ভয় পেয়ে গেছিলাম। গাছের মধ্যে না প্লাস্টিক আমাদের তো ছায়া টাইপে ধরা পড়ছে, ছবিটা যখন ক্লিয়ার করে চোখে পড়ছে না, তখন আর আমি রুম থেকে মোবাইলটা নিয়ে দৌড় এক দৌড়ে আমার কিছু বলি না, ছবিটা পরের দিন দৌড় করে আমার ফোনে নিয়ে ওদের দেখালাম, ওরা ভয় পাবো তাই এরকম ভাবে বলতে, তখন আমরা অনেক নিচের ক্লাস বলতেছি যে আসলে যা হয়েছে বাদ। তো প্রতিদিন রাতে আমি যখন ঘুমাইতে যাই আমার রুমে, তখন কিন্তু আমার ঠিকই মনে করে ভাই, আমি চোখে মুখে মানে গরমের দিন হলো
এখানে যেটা দুইজনের আগ্রহ দেখে মনে হলো যে দুইজনের মানে একটা জায়গায় আগ্রহটা একসাথে হয়ে,
তারপর আমরা অনেক ছোটবেলা থেকে ফ্রেন্ড,
আমাদের সাথে আরো কয়েকজন আছে যেমন ইভান, অনন, তারপর আমির, মাসুদ, ইসমাইল,
তার মানে আপনার একটা গ্রুপ হয়ে গেল। আর তারপর কি হলো এই গ্রুপের?
তো ওইখানে আমাদের একটা ফ্রেন্ড আছে রায়হান, মানে ওর একটা এক্সপিরিয়েন্স এবং লাইফের সবচেয়ে বড় একটা মানে ধরা খাওয়ার মতো কাজ, যেটা আমাদের পরবর্তীতে অনেক দাম দেওয়া লাগছে।
ছোট্ট একটা বিরতির সময় হয়ে গেছে, আপনারা সবাই শুনছেন ডর এবিসি রেডিও FM 89.2। জীবনের কিছু ভৌতিক অভিজ্ঞতা নিয়ে আপনি যদি এই মোস্ট হন্টেড শোটিতে অংশগ্রহণ করতে চান তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আমাদের ফোন নম্বর হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। আমরা অপেক্ষায় আছি আপনার, ঠিক 3 মিনিট পরেই ফিরব।
আমাদের এগুলো দেখতো। আর আরেকটা কথা, যে রায়হান কিন্তু ছোটবেলা থেকে বড় হয়েছে সৈরিতে, রায়হান বিড়িতে আসে মনে হয় 4-5 বছর হয়েছে।
ও এইটা না জানতে চাইছে, দোস্ত তোরা কিভাবে ডাকিস, কি বৃত্তান্ত? ওরে বলি নাই, সবারই তো বলা যায় না, খালি বলছি যে তুই দেখ, দেখে মজা পাস না, বেশি ট্রাই করতে যাস না, বিপদ হবে কিন্তু, এগুলো বাচ্চা কাচ্চা জিনিস না। তো কি করছে, আমি যেভাবে মানে অনেক কিছুই সার্চ, মানুষ খুঁজে পায় না কি আছে, ও কোরআনের কিছু আয়াত আছে যেগুলো মনে করেন যে কোনো লোকে পবিত্র অবস্থায় পড়লে পারে, নির্দিষ্ট সংখ্যা আছে, অতবার পড়লে তার সামনে খারাপ হোক ভালো হোক তার নসিবে যেটা আছে সে এসে হাজির হবে,
জিন হাজির হবে,
জিন হাজির হবে, দেখা দিবে একদম। তো রায়হান ওর রুমে পার্সোনাল রুমে বসে এটা প্র্যাকটিস করছে একদিন আছে, তো প্র্যাকটিস করাতে এটা সফল হয়েছেও, পবিত্রভাবে ছিল হয়তো, ও ঠিকঠাক বলছে, সফল হয়েছে, আসছে, আয়সা কথা বলছে, রায়হান তখন ওরে পাঠায় দিবে, ও কিন্তু ডেলিভারি কিভাবে দিতে হবে আর রিসিভ করা শিখছে কিন্তু ডেলিভারি করাটা শিখে নাই, ও বলতে চলে যাবে, তো অদৃশ্য হয়ে গেছে, তো সাথেই রয়ে গেছে। তারপরে ও আমাদের থেকে একটু দূরে দূরে থাকে, কিছুদিন খেয়াল করলাম আমরা যেখানে আসে ও থাকে না, চলে যায়, সবসময় একটু মুড অন্যরকম একটা ভাবে যায়। তো একদিন বিকালের গল্প, মাগরিবের আজান দেওয়ার সময় ও কি করছে, ও চুপ করে বসে রয়েছে, আর আমাদের সাথে আরেকটা ফ্রেন্ড আছে রানা, রানা মাগরিবের আজান দিতে খেয়াল করে নাই, ও আসলে প্রস্তাব করতে। তো এইটা রায়হানের ভালো লাগে, রায়হান একটু অন্যরকম গম্ভীর ভাবে বলছে যে রায়হান, রানা একটু দূরে যা, আমার থেকে সবাই দূরে যে আমার ভালো লাগতেছে না। একটু ফ্রেন্ড একসাথে দুই পাঁচজন থাকলে যেভাবে বকা বকি ফাইজানি হয়, তো রানা একটু ফাইজানি করছেন। এতে রাহেন কি করলো, হঠাৎ করে চুপ করে থাকতে থাকতে একটা চিলান দিয়ে উঠতে গেছিল। ওরা আবার বিপরীতে মজা করতেছে যে রাহেন ফাইজানি করতেছে, আর রাহেন অনেক অনেক শুকনা টুকনা। রাহেন ধুপ করে গাছে উঠে গেল, মাথায় ও আম গাছের নিচে বসেছিল, আম গাছ উঠে গেছিল। সবাই মনে হচ্ছে আম গাছ উঠে আবার কি সুপার হিউম্যান কিনা। পরে দুই তিন সেকেন্ড পরে আম গাছ থেকে অনেক জোরে নিচে পড়ছে, রাহেন নিচে পড়ে গেছে। মাগরিব আজান শেষ, কেবল সন্ধ্যা নামবে। আর ওই জায়গাটা আমি বিবরণটা দিয়ে দিই ভাইয়া, ঢাকা আমাদের এলাকা, ওইটা একটা স্কুল ছিল, টিন সিটি স্কুল। স্কুলটা ভেঙে খালি জায়গা করছে, কংক্রিট নিচে পড়েছিল মাটির জায়গায়, আর ওখানে বিল্ডিং উঠে অলরেডি কাজ চলছে কিছুদিন আগে, বছর খানিক আগের কথাটা। রায়হান ওই জায়গাটা খালি, অবশ্যই কংক্রিটের অনেক বড় বড় দলা পড়ে থাকে ছিল নিচে। রায়হানের একটা নাম আছে, আমরা ফান করে রাখছি, ওই নামটা নিয়ে মজা করতেছে। তখন রায়হান নিচে নামবে, মানে ওর সাইজের থেকে তুলনামূলক দুটা 10 ইঞ্চি দুই হাতে উঠাতে পারবে না, ও কমসে কম 5-10 ইঞ্চি সমান একটা বড় সাইজের ওই কংক্রিটের টুকরা উঠায় সবার গা বরাবর মারছে। এখানে যে যাবেন ছিল সবাই খুব জোরে দৌড়াইছে, দৌড়ার জায়গাতে বেঁধে পালা গেছে, এটা সম্ভব না। রায়হান একটা বন্ধু তো মসজিদের ভিতরে গেম করে দুদিন এলাকায় আসেন, দুদিন পরে আমার সাথে এবং সাম্মার সাথে দেখা রাস্তার মধ্যে। দোষ রায়হানের জন্য কি দিছে, কি দিছে রায়হান এরম এরম করছে। আমরা প্রথমে বাড়ি গিয়ে শুই না, ওর সামনে ভাঙা চেহারা ভাঙলাম না, চলে গেলাম। পরে নিজেরা নিজেরা ডিসকাস করতেছি, শোনা গেল যে সত্যি রায়হানের এটা সত্যি। তারপরে খেয়াল করলাম আমি আর সাম্মু যে রোডে, ও সেই রোডে নাই, তার বিপরীত রোডের মোড়ে থেকে ঘুরে যায়, কাছে আসে না। কারণ কি,
রায়হান
আমরা হাতে কাছে আসলে তো আমরা বুঝতে পারবো হয়তো বা। পরবর্তীতে একদিন রাতে প্ল্যান করলাম, আমি আর সাম্মু 8টা বাজে বসে রয়েছি, যে রায়হানকে বাসা থেকে নিয়ে আসবো, এখন শিওর বাসা থেকে নিয়ে আসবো, আনার পরে চেক করবো যে কোনো প্রবলেম কিনা, নাকি পোলাবান্ডে ভয় দেখাচ্ছে। পরবর্তীতে রায়হান রে বাসায় গিয়ে আমি কিছু মিথ্যা গল্পকে সাজায় ওরা একদম সিরিয়াসলি নিয়ে আসছি, যে দোস্ত তুই না গেলে এখন প্রবলেম হবে। ও চলে আসছেন, অনেক দূর চলে আসছে, প্রায় মণিপুর থেকে কাজীপাড়া বাস স্ট্যান্ডের কাছাকাছি একটা বাসায় নিয়ে যাবো রে। ও যখন আসছে তখন সাম্মুকে পিছনে দেখে কাজীপাড়া বাস স্ট্যান্ডের কাছাকাছি এসে বলতেছে, তোরা আমার কি করতে নিয়ে আসছিস রে, কি করতে নিয়ে আসি গেলেই বুঝতে পারবি। বাসার সামনে নিয়ে ঘরের মধ্যে নেওয়ার পরে, একটা রুম খালি নেওয়ার পরে সাম্মু ওরা প্রশ্ন করতেছে যে তুই যে রুম করছো সেগুলো কি ফাইজানি করছো না সিরিয়াসলি করছো। ওরা বিভিন্নভাবে মানসিক টর্চার দেওয়া, মানে প্রশ্ন করা হয়েছে, তখন ও স্বীকার করছে যে হ্যাঁ বন্ধু আসলে আমি না এরকম এরকম করছি, এখন কিছু বুঝতেছি না। আমার অনেক সময় এখন কিছু পুকুর গেলে আমি মনে আছে আমি ঘুমেছি, ঘুমে থেকে ওঠার পরে খেয়াল করছি পরের দিন সকালবেলা আমার মনে আছে যে পরের দিন সকালে নাস্তা করতেছি, আজকে কোনো টাইম আমার মনে নাই। কি তুই রাস্তায় ঘুরোস, তোর সেন্স থাকে না, তুই কি কর, যেভাবে জিন মানে যার সেরকম সমস্যা ট্রিটমেন্ট করা হয় ওইভাবে বসানো হয়, জিজ্ঞাসা করা হয়
কে বসায় কোথায় বসায়, কোন কবিরাজ
না আমি করছিলাম, আম্মু করছিল।
আচ্ছা, তার মানে হচ্ছে সাম্মু ভাই এই ধরনের কাজগুলো করতে পারেন, জিন নামানো বা কিছু?
হ্যাঁ। আমি বসি বাম পাশে রায়হানে, কারণ এই সকল রোগীদের শরীরে যখন কোনো কিছু আসে তখন বাম সাইডটা অনেক পাওয়ারফুল হয়ে
যায়।
ঠিক আছে, এইভাবে বসা হচ্ছে, আর এই পাশে বসানো হচ্ছে আরেকটা ফ্রেন্ড, ও একটু ভয়টা কম পায়। বসানোর সাথে সাথে প্রথমে যেভাবে মানে এই ট্রিটমেন্ট করা হয়, যখন শরীরে এন্টার করলো এসে সালাম দিয়ে আরবিতে ইচ্ছা মতো কি যেমন বলতেছে আমরা এত ক্লিয়ার আরবি বুঝি নাই, সাম্মত বলতে বাংলায় বলবো, আবার কি উল্টা বলতে আরবি বলবো, সাম্মা একটা থাকুন রায়হানকে সাথে সাথে নাই, সাথে সাথে শেষ ভালো হয়ে গেল, আরবি বলা বন্ধ। তখন আরবি বলা বন্ধ হওয়ার সাথে সাথে রায়হান বলে কি হয়েছে, তোর হচ্ছে কিছু না, তুই আবার ট্রাই কর, আবার তোর তুই নিজে থেকে ডাক যে আসো আমার কাছে আসো, তুই আমার সাথেই থাকো আসো আমার কাছে আসো। এই কথা বলার সময় আমরা আবার সাথে এক ফ্রেন্ডকে বলছি যে শিবলো ভিডিও কর, এবার আসলে রায়হানকে বিলিভ করাবো যে তোর সাথে কত বড় কি হয়েছে তুই দেখ নিজে দেখ ভিডিও কর। ওরা একটু দূরে বসে ভিডিও করতেছে, আবার আসছে, এবার আইসে এমন ধরে জোর খাটাইছে আমি আমি এবং আমার ফ্রেন্ড কেউই ধরে রাখতে পারিনি। আইসে জাস্ট একটা মানে খালি ঝাড়ে দিল, ঝাড়া দেওয়ার সাথে সাথে আমরা দুজনে আবার ওরে নিয়ে খাটের উপর শুয়ে পড়তে ট্রাই করছি।
আচ্ছা,
অলরেডি শুয়ে পড়তে ট্রাই করতেছে এমন সময় ওরা বাকি সাথেরা অনেক ভয় পেয়ে গেছে যে অলরেডি তার শরীরে কিছু একটা আছে, দুজনের হাত ছাড়া হয়ে গেছে, মাইকটা দিয়ে বসলে খবর আছে। ওরা লাভ দিয়ে চারজন বাইরে বসেছিল, ওরা লাভ দিয়ে উঠে বসে খাটের উপর উঠে রায়হানকে নিচে পুশ মানে পিছনের দিকে পুশ করছে। সাম্মু কাছে গেছে কন্ট্রোল করার জন্য, সাম্মুর একটা লাঠি মারছে, পরে রায়হানে জ্ঞান চলে আসছে, সবাই আমরা ওর বুকের উপর। তখন হঠাৎ করে বলতেছে যে কি হয়েছে আমার গায়ের উপর কেন তোরা, তারপরে ওরা ভিডিওটা দেখালাম যে দেখ তুই আসার সাথে সাথে তুই আরবিতে কি পরিমাণ টক করতেছিস। হঠাৎ করে পরের দিন সকালবেলা রায়হান নিজে থেকে জানাইলো যে দোস্ত আমার রাত্রেবেলা এসে কানের কাছে বলে গেছে যে শুক্রবার দিন জুম্মার নামাজ শেষে সে সাওয়াল জব করবে, সাওয়াল জব মানে
প্রশ্ন।
তো রায়হান নিজেই ঘর পুরা পবিত্র পবিত্র অবস্থায় রাখছে। ঠিক আছে, পরবর্তীতে সে আসলো, আসার পরে সে আমরা একটু হেল্প করছি,
3:30
তো রায়হান একটা জায়নামাজ উপর বসে আছে, সবার শরীর পাক পবিত্র, আসার পরে আরবিতে কথা বলতেছে, সামনে চাল জব করছিল ওই বলুক জিনিসটা।
সর্বপ্রথম আমি যেটা লক্ষ্য করলাম সে আসছে, আসার পর মানে লম্বা একটা সালাম দিচ্ছে, সালাম দেওয়ার পর মানে বলতেছে কি বলতেছে, আমি বলতেছি আমি কিন্তু আরবিয়ান কোন ল্যাঙ্গুয়েজ জানি না, যা বলতে হবে আপনার বাংলায় বলতে হবে। আমি বললাম যে একটা কাজ করেন, আপনি লিখে আমার দিতে পারেন না, কারো দেখায় মানে চিন্তা করতে পারি যে কি এটা লিখছেন আপনি, বাংলা যদি পারেন তাহলে বাংলা লেখেন পারে, মানে কি আঁকি বুকি করে মানে টাইপ লিখছে, মানে তীর হিমেবে দেখাই দিয়েছে যে তোমার নাম মানে নিচে কি কেন লিখলো আর আরবিয়ানে। আমি জিজ্ঞাসা করছি আমার নাম, মাথা ঝাঁকাইছে যে হ্যাঁ, আমি বললাম যে আমার নাম সম্ভব, কলম এমন ভাবে ধরছে ঠিক আছে যে একাঙ্গুল্য কলম এইভাবে পেছায় ধরছে।
ইউজুয়ালি কি রায়হান যখন লিখে স্বাভাবিক ভাবে এভাবেই কি কলম
ধরে? একটা মেন জিনিস খেয়াল করছিলাম আমি, যেমনি ডানহাত বা আমার দুইটা দিয়ে কলম যেভাবে ধরতেছে লেখা হচ্ছে, রায়হান কিন্তু ডানহাতি।
কারণ ওগুলো সবার নামে জিজ্ঞাসা করছে, আঙ্গুল দিয়ে ইশারা করে সবাই নাম বলছে, নাম বলার পরে আমি জিজ্ঞাসা করছি আপনি ওর শরীরে কি করেন, পরে উনি বাম হাতে লিখে দিতেছে ঠিক আছে, রায়হান নর্মালি ডানহাতি আর আমি লিখতেছে বাম হাতি, মানে লিখতেছে যে ও আমার ভাই, ও যখন শহীদে ছিল তখন আমি ওর সাথে ছিলাম। তখন আমি জিজ্ঞাসা করলাম যে কি করতে পারি আপনার, আপনি বলেন আপনার জন্য কি করা আছে, বলছে তোমার কি করা আছে তুমি বলো। মানে আমি ওনারে আশ্চর্য করছি, উনি আমার জিজ্ঞাসা করতেছে, বলেছে মানে উনি আমার বলতেছে আমি অ্যান্সার কত করছি সবার সামনে। তাহলে আমি বুঝতে পারলাম যে না, মানে কাহিনী আমি যত চিন্তা করছি তার থেকে অনেক বাহিরে, উনি ওদের টোটাল ইউজ করতেছে, টোটাল কন্ট্রোলে নিয়ে আসছে। পরে এখন আমি ওনারা বললাম যে দেখেন আমার মনে হয় সে আপনি ওটা ছেড়ে দেন, সে আমার ভাই, যে আপনি ও কেমনি আপনার ভাই হয়, আপনি চীন আরো মানুষ কিভাবে আপনার ভাই হয়, তারপর ও আমার ভাই। মানে আমি রাগান্বিত হইয়া বললাম যে দেখেন আপনি যদি এভাবে না যান তাহলে কিন্তু আমি অন্য কিছু করতে পারতে হবো, মানে উনি আমার তুই তুকে কি করবি, কি করতে পারবি, তুই সদ্য করতে পারবি তোমার জানা। পরে মানে আমি আমার মানে সাধ্য মতো ট্রাই করতেছি কি কি করলে ওনারা এখান থেকে তাড়ানো সব। এমন সময় আমরা বসছি জুম্মার নামাজের পরে হয়ে গেছে আসরের আসেন দিয়ে গেছে, তখন আমি সাহেব জানি করে বলছি আপনার অস্তিত্ব নিয়ে আমার সন্দেহ আছে, আপনি যেখানে আসেন আমার সন্দেহ আছে। আমার কোনো সন্দেহ ছিল না, আমি এমনিই করছি, আমি একটা বোতল রাখছি, পাশে জালনা ছিল, জালনা ওই পাশে একটা বোতল রাখছি, মানে রাহান থেকে প্রায় 8-10 ডিস্টেন্সে একটা বোতল রাখছি ঠিক আছে, যে আপনি বোতলটা জাস্টে ফেলে দিয়েছেন, আপনি আসেন। তারপরে সালাম দিল, সালাম দেওয়ার পর চলে গেছে, মানে সবাই প্রত্যক্ষ দৃষ্টি সবাই দেখছে যে বোতলটা বেড়ে গেছে। মানে এখানে মানে ফ্রেন্ড কয়েকটা ছিল যারা মানে একটু ভয় পায়, তোর অনেক ভয় পেয়েছে। পরে আসার পর এর ফাঁকে আমি রুম বন্ধ করে দিই, বন্ধ করার পর আমি অন্য রুমে নিয়ে গেছি রাহান, নিয়ে যাওয়ার পর ওই রুমে যখন আমার শেষে আসছে, মানে আমার কথা হলো আমি এখান থেকে রাহানের ট্রিটমেন্ট শেষে রাহানে ওই রুমে নিয়ে আসতে দিই, যেটা রাহানের অনেক কষ্টের পরে মানে এখানে উনি আমার সেই টর্চার করে, আমার দুজনে টর্চার করে, আমার টর্চার বলতে রাহানের হাত পা দুটো আমি বেঁধে রাখছি,
যাওয়ার পরে যখন দেখলাম যে এরকম একটা পেশেন্টকে কাউকে ডেকে আনা হবে, এখন এখন যেভাবে আসবে ওই জিনিসটা, অর্থাৎ সেও আমাদের সাথে মারামারি করতে আসবে, হয়তো আমরা মার খাবো না, হলে তাকে আটকাবো, যে কোনো একটা ঘর বন্ধ, যখন সে ঘরে ঢুকে আর বেরোয়ার ট্রাই করতে যাবে পারবে না, তখন সে আমাদের যে কোনো কারো গায়ে হাত দিবে। তো রায়হানের হাত দিয়ে ইউজ করবে, রায়হানের হাত পা গুলো এমন ভাবে রায়হানও ছুটাছুটি করতে গিয়ে কোনো কিছু দেখা না পায়, আমরাও দেখা না পাই। আমার কোমরে কাপড়ের বেল্ট ছিল, বেল্টটা দিয়ে রায়হানের হাত বাঁধা হয়েছে পিছনে নিয়ে, যাতে ওর শক্তি কিন্তু খাটাবে রায়হান, কিন্তু খুলতে যেতে না পারে এমন ভাবে বাঁধা ছিল, প্লাস অনেক অন্যরকম স্টাইলে যাতে কোনোদিন মানে ছুটতে না পারে বা হাত সামনে আনতে না পারে, পা বাঁধা ছিল, কোমরও ভালো করে মানে মোটামুটি একদম টাইট করে রাখছিলাম। আর মজার জিনিস যেটা ছিল, সাম্যর কোলের উপরে রায়হানের পা ছিল আর রায়হানের মাথা ছিল আমার কোলের উপরে, কারণ রায়হানে আমার পিঠে দিকে রায়হানের ঘরের জানলাটা, একটা জিনিস কো লাগছিল এখানে, জিনিসটা এক ধরনের একটা তরল পানীয় তৈরি করা হয়েছিল, রায়হান যদি কোনো ধরনের বেশি ছটফট করে তাহলে ওইটা দিলে একটু
যারা
কবিতা যে ফটোটা খুব বেশি লাফালাফি করলে আছে না, ওর সামনে কিংবা ওর চেহারায় যদি ধরা হইতো তখন ঠান্ডা হইতো, এই দুটা জিনিস আমাদের কাছে তখন অস্ত্র আর রায়হান কোলের উপর। আর মাগরিব আজান দিচ্ছিল আর এমন সময় ডাকতে বসি, আর যিনটা নামাজে যাচ্ছিল তো খুব বিরক্ত বোধ করে আসছে, বারবার ডাকার পরে আসছে নামাজের টাইম, মাগরিবের তো নামাজের আজানের সাথে সাথে নামাজ চলে আসছে, আমি জাস্ট ফিল করলাম সম্ভবত উল্টা দিকে জানলার, জাস্ট ফিল করলাম যে জানলা দিয়ে কোনো একটা হাওয়া এসে আমার ক্রস করে রায়হান আমাদের দুজনে মারছে না, রায়হানের পিঠে। ফুটবলে কিক করলে যেমন শব্দ হয় না, কাম করে একটা সাউন্ড এলো, রায়হানের মাথা লাগলো আমার মাথার সাথে, সামনের মাথার সাথে পা লাগলো। রায়হান উড়ে এমন জায়গায় গিয়ে পড়লো খাটের এই মাথা থেকে ও মাথা, যে মাথা যে জায়গাটা যাওয়া ইম্পসিবল, যে কেউ কথাটা শুনলে মনে করবে যেটা তো সম্ভবই না, এখান থেকে একটা লাঠি মেরে মানুষ কুড়ি মাথায় নেওয়া যায়, কিন্তু ওইটা হয়েছে সাথে সাথে। আর আমরা দুজন রায়হানের শরীরের বিভিন্ন অংশের সাথে বাড়ি খেয়ে দুজন দুই পাশে সরছি, রায়হান এখান থেকে রায়হান এভাবে লাঠিটা মারার পরে রায়হানের কিন্তু দুই সেকেন্ডের মধ্যে জ্বর আসছে। আমি মাথায় আমি প্রচন্ড ব্যথা পাই মাথায় ব্যথা পাই, হাত দিয়ে আমি সাথে সাথে বলি রায়হানের ডান পাশের বাম পাশের বুকের হাত দিয়ে, মানে যেটা বলে ওই জায়গায় জামাটা খুলে ডলা দে ডলা দে ওই জায়গায় লাঠি মারছে। সাথে সাথে খুলে দেখা যায় একদম পায়ের ছাপ, বিশাল একটা পায়ের ছাপ পিঠের এই জায়গাটায় পড়ে যায়। অনেকক্ষণ পর প্রায় 15-20 মিনিট পরে আমরা উঠছি, রায়হান তখন শুয়ে কাতরাইতেছে, জ্বর এসে বসতো শরীরে। রুমের মধ্যে যে কয়জন খুবই একটা বাজে অবস্থা, সবার মনে আতঙ্ক কখন কার গায়ে আবার লাগে বসে। তখন সাম্মুইটা বলে যে রায়হান এখন রুম থেকে বের কর, সবাই বের হয়ে যা, বাকি আমরা দেখছি। চারজন ছিলাম, রায়হান অনেক পাতলা টাতলা, রায়হানদের চারজন না, আমি একলাই উঠে নিয়ে চলে যেতে পারবো এরকম রায়হান। চারজন মিলে ধরা পড়ে টের পেতেছি যে রায়হানের পা মাথা আগে বের হয়েছে, পা পরে বের হচ্ছে রুম থেকে, আর মনে হচ্ছে যেন পা শিকল দিয়ে বাধা আছে। আমরা চারজন মিলে টাইনা স্যাসে বের করতে পারতেছি না, এত সত্যি রায়হানের একটা রায়হান কিন্তু আমাদের কোলে মানে মাটি থেকে উপরে।
রায়হান কিন্তু যখন ওরা টানতেছিল রায়হানের ডিস্টেন্স ছিল বিছানা থেকে প্রায় 2-3 হাত উপরে, পুরো ভাসমান অবস্থা ছিল রায়হান।
কিন্তু আমরা নিতে
মানে একটা বড় ভাই ছিল, মানে উনি তো দেখে প্রায় অজ্ঞান হওয়ার মতো অবস্থা, কি হইতেছে এটা।
আচ্ছা
তো মানে 4-5 মিনিটের পরে রায়হানের টাইনা বের করেছে, আর রায়হানের মানে টানা টানিতে রায়হানের অবস্থা সেরকম মানে খারাপ হয়ে গেছে, রায়হান কান্নাকাটি করা শুরু করে দিয়েছে। পরে রায়হান তো ওই রুমে নিয়ে গেছি, পরে এখন এই রুমে মনে করেন যে আমি একা, আর আমি শিওর যে এই রুমে যি না, কারণ আমার এটারে যেভাবে আটকাইতে হবে। কোন রকম আটকাইলাম, আটকের সাথে কথা বললাম, পরে আমি ওনারে রুমের ভিতরে আটকাইছি, আটকানোর পরে বহুত টর্চার করছি, টর্চার করার পর টর্চারের পদ্ধতি একটু বলতে যে মানে একটা তেল পড়া ছিল, ঠিক আছে, তেল পরাটা মনে করুন গরম তেল ছিটায় যে যেরকম অবস্থা হয় মানুষের এরকম একটা অবস্থা হবে। আমি তেল পরা মানে কথা বললে এটা মারতাম, উনি উল্টাপাল্টা কিছু বলতে নিলে এটা মারতাম, মানে উনি আমার সামনে একটা দৃশ্যমান দৃশ্যমান বলতে গেলে একটা ছায়া, ঠিক আছে, মেহেদিও দেখছে, মেহেদি ভালো ডিসক্রিপশন দিতে পারবো, কারণ তখন কাজ করতেছিলাম।
রুমটার মধ্যে সবাইকে বের করা দরকার, রুমটা ফুল অন্ধকার, মানে ভিতরে আবহাওয়াটা অন্যরকম, টোটালি অন্যরকম, একটা অস্থির আবহাওয়া, প্রচুর গরম ভাব একটা।
তার মানে ভয়,
হালকা একটা শীতল বাতাস, এই শীতল বাতাসটির অর্থ কারো কারো কাছে অদ্ভুত রকমের শান্তির পরশ, কারো কারো কাছে অন্য কিছু। দৃষ্টিভঙ্গি যদি বদলে যায় অদ্ভুত সুন্দর পরিবেশও অদ্ভুত ভূতুরে হয়ে যেতে পারে। আপনি যদি ভয়ের ফিলিংসের মধ্যে দিয়ে যেতে চান তাহলে আপনাকে আজকের এই অন্ধকারটাকে অনেক বেশি এনজয় করতে হবে, এবং এনজয় করতে হলে ডরের রেসিপিটা মনে রাখতে হবে। ডরের রেসিপি হচ্ছে একলা ঘর, অন্ধকার, জানালাটা হালকা করে খোলা, রেডিও ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড, আপনি খুব মনোযোগ দিয়ে শুনছেন। রাত 12টার পর থেকে এই রেসিপিটা মেনটেন করুন। ফিরে আসছি ঠিক রাত 12:06। বাংলাদেশের এই প্রথম হন্টেড প্লেস ভিত্তিক অনুষ্ঠান ডর, আমি আরজে কিবরিয়া আপনার সঙ্গে রয়েছি, এবং সঙ্গে রয়েছে অন দ্য স্পট সুমন ও রেহান, সাউন্ডে রয়েছে লোবান। আমরা যাদের জীবনের অতিভৌতিক ঘটনাগুলোতে রয়েছি সেই সব অতিভৌতিক ঘটনাগুলো আপনার কাছে কতটুকু বিশ্বাসযোগ্য সেই প্রশ্নে যাওয়ার সুযোগ আমাদের নেই, তবে এদের প্রত্যেকের জীবনে এই ঘটনাগুলো সত্য। যেমনিভাবে প্রত্যেকের জীবনে কিছু না কিছু অতিভৌতিক ঘটনা আছে, আপনি যদি আগামী সপ্তাহে আমাদের সফর সঙ্গী হতে চান, বলতে চান ডরের যে কোনো একটি ঘটনা, তাহলে যোগাযোগ করুন এই নম্বরে 0961389289 আমি আবারও বলছি 09613892892 এই নাম্বারে। যে জায়গাটিতে আমরা গল্পের বিরতি টেনেছিলাম ঠিক সেই জায়গাটি থেকেই আমরা আবারও ফিরছি।
তো সাম্য এটা ক্লাস টাইম কি করলো বোতলের মধ্যে, অনেক অনেকে শুনছেন বোতলে নেওয়া যায়, বোতলের মধ্যে নিবে। তো সাম্য তো একটু পাতলা টাতলা, আর এমনি বোতলে ঢোকার সময় অবশ্যই অনেক গ্যাঞ্জাম করবে। সাম্য বোতলে বোতল নিচে রাখছে খাটের উপরে, ও ওটার উপর শুইছে, আর যত যা বলা লাগে করা লাগে করতেছে। তো আমার বস্তুটি আমার উপরে যত জোরে শক্তি আছে চাপ দিয়ে আমার ব্যালেন্স রাখ, আমি যাতে লাভ দিয়ে না উঠে যাই বিছানা থেকে একবারও। তো ওইটা করার পরে বোতলে যখন আটকানো হলো পুরোপুরি কমপ্লিট, তখন ঘরের আবহাওয়াটা অনেক পরিষ্কার, মনে হচ্ছে গায়ে বাতাস লাগতেছে, ফ্যান চলতেছে গায়ে বাতাস,
আর তখন রায়হান সুস্থ,
রায়হান কাজ করতেছে বলে আমি টোটালি মনে হচ্ছে হিপনোটাইজ হয়ে গেছি। এটা খুলে দেই, খুলে দিলে দেখি কি হয়। আবার হঠাৎ কিছুদিন পরে আমি ধরতে পারলাম যে আমার মাথা ব্রেন নিয়ে খেলতেছে। ঢুকার আগে একটা কথা বলে ঢুকছে, আমি যদি বের হই তোদের কিন্তু সবাই রে মেরে ফেলবো, বের হইতে পারি। তারপরে এটা সাম্যটা দেওয়া হয়, সাম্য এটা বাসায় নিয়ে বাইরে নিয়ে যায়, এটা ব্যবস্থা করে। পরবর্তীতে ও দুদিন অসুস্থ, আমি দুদিন অসুস্থ, সিরিয়াস ভাবে আমরা ব্যথা পেয়েছিলাম।
তো যাই হোক, আমরা আপনাদের কাছ থেকে এই পর্যন্ত যা শুনলাম সেটা হচ্ছে ইটস আ লট অ্যাবাউট এক্সোরসিজম, যেটাকে বলে মানুষের শরীরে যখন অন্য কোনো ডেমনিক কোনো কিছু যখন মানুষের শরীরকে ব্যবহার করতে চায় ওইটাকে বলে পজেশন, আর ওই পজেশনটা থেকে বডিটাকে সরানোটাকেই বলা হয় এক্সোরসিজম প্রসেসটাকে। এটা অবশ্য দ্য বুক অফ রেভেলেশনে এই কথাটা বলা আছে যে এক্সোরসিজমটা কিভাবে করতে হয়। এখানে বসে যদি কেউ এক্সোরসিজম করতে চায় আমাদের এই বাংলাদেশে, তাহলেও এটা একেবারে বাংলাদেশের যে টপমোস্ট পাদ্রি আছেন তার কাছ থেকে পারমিশন নিতে হবে, এবং সব ফাদারের কিন্তু এটা করার পারমিশন থাকে না। বিকজ পজেশনের সময় চেয়ে বেশি যেটা হয় সেটা হচ্ছে ধোকাবাজি, সামনের যাকে যার উপরে ভর করা হয় তার ভিতরে ঢুকে ওই ডেমনিক বস্তুটা, সেটাকে আমরা জিন বলি বা হ্যাঁ অনেকে আত্মা বলে, ক্রিশ্চিয়ানরা বলতেছে এটা ডেভিলের একটা অংশ, যেটার কারণে কিন্তু একটা প্রহরও আছে, আবার ভোর 3:33 দুপুর 3:33 বিভিন্ন রকম ঘটনা ওই প্রহর গুলাতে ঘটে, ওই প্রহরে আপনি যদি পড়ে যান তাহলে আপনার সাথে এটা ঘটতে পারে। নাইস আর একই সাথে ভয়ঙ্কর। যাই হোক, শুনবো আপনাদের তো নিশ্চয়ই আরো অনেক এক্সপিরিয়েন্স আছে, বলাই বাহুল্য। আর রাজা ভাই
জি,
আপনার কাছে আসি এবার একটু, আপনার কি অবস্থা? আপনি কি সবসময় বিশ্বাস করতেন এই ধরনের ব্যাপারগুলো?
আমি অ্যাকচুয়ালি আগে বিশ্বাস করতাম না, তবে একটা জিনিস ভাবতাম সবসময় যে ভূত প্রেত কিংবা আত্মা যেটাই বলুক না কেন জিন, সেটা একমাত্র বসবাস করে মানুষের চিন্তাধারার মধ্যে।
আচ্ছা,
কেবল মানুষ চিন্তা করলেই সেটা সম্ভব, কারণ চিন্তা যদি না করে তার কাছে সে কখনো আসতে পারে না। আর যদি কেউ আমাকে আক্রমণ করতে চায় সেটা আলাদা বিষয়। যেমন আমি আমার জীবনের একটা এক্সাম্পল দিচ্ছি, যে আমি আমার মাথায় একটা টিউমার হয়েছিল অনেকদিন আগে।
আচ্ছা,
তো সেটা অপারেশন করার জন্য অনেক জায়গা দূরে দূরে করছি কবিরাজের মাধ্যমে এটা সমাধান করার জন্য। তো এক ভদ্রলোক আমাকে ঠিকানা দিচ্ছে যাওয়ার জন্য বরিশাল মনপাড়িয়া।
টিউমারের ব্যাপারটা আপনি ডাক্তারের কাছে কেন জানলেন?
ডাক্তারের কাছে গেছি অনেকবার, ওনারা বলছে অপারেশন করতে হবে। তো আমার বাবা আবার ছেলে একটু ভীতু টাইপের, উনি অপারেশনটাকে ভয় পেয়েছেন যদি মারা যাই,
আধ্যাত্মিক চিন্তা সম্পন্ন বোধ হয় ছিলেন।
হ্যাঁ, তো আমাকে ভদ্রলোক ঠিকানা দিলেন, সে আবার সম্পর্কে আমার বিয়ে হয়। তুমি বরিশাল যাও মোটবাড়িয়া ঠাকুর বাড়িতে, ওনার নাম হচ্ছে নির্মলচাঁদ ঠাকুর। কিভাবে যেতে হবে অনলাইন আমি কখনো যাইনি, ফার্স্ট টাইম যাবো আর কি, চিন্তা ভাবনা করতেছি, ফার্স্ট টাইম গেছিলাম।
আচ্ছা,
তো ওটা মেন শহর বল না কি বলে জানি না, সেখানে নামাই দিল আমাকে রাত্র 10:00 থেকে 11:00 মধ্যে, গাড়ি অনেক স্লোলি চলতো লিচনি লোকাল ভাবে আর কি। তো এখানে নামে আমি বলতেছি তাহলে আমি মোটবারে যাবো কিভাবে। আশেপাশে দুইজন ভদ্রলোককে জিজ্ঞাসা করলাম, আপনি কাজ করেন এখান থেকে রিস্কা নেন একটা মুশকিলে চলে যান, সেখান থেকে আপনি মোটবারে গাড়ি পাবেন। আমার পাশে আরেক ভদ্রলোক ছিলেন, সে বলল আমিও মুশকিলে যাবো, রিস্কা ভাড়া এক একজন 40 টাকা করে। যাওয়ার পরে আপনার গিয়াম মুশকিলে গিয়া আমি ওয়েট করলাম অনেক বাসের জন্য, দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ প্রায় ঘন্টা দেড়েক, ওইখানে বাজে করার পরে 12:30 থেকে 1:30 পর্যন্ত এরকম টাইম হয়েছে। গাড়ি আসলো, গাড়িতে উঠলাম, বাইমনাদেরকে বললো আমি শ্রী শ্রী নির্মিত ঠাকুর বাড়িতে যাবো, চিনি না আমাকে আসতে হবে দেখাই দিয়ে। তো সিম্পললি উনি আমাকে বললো যে এখান থেকে যেমন যেন আমি যদি মেন রোডটা যাই তাহলে আমাকে যাইতে একটু লেট করে কিন্তু যাবো ভালোভাবে, কিন্তু উনি আমাকে অন্য দাঁড়াটা রাস্তা আছে জঙ্গলের রাস্তা, উনি আমাকে সেই রাস্তাটা নামে দিল আর বলতেছে যে এখানে চলে যাবেন বরাবর, হাঁটতে হাঁটতে যাবেন, হাঁটতে থাকবেন পেয়ে যাবেন জায়গা। আমাকে নামে দিয়ে গাড়িটা সব শেষে চলে গেল আর কাউকে পাশে দেখছি, মানে একটা মনে ভিতরে একটা আতঙ্ক কাজ করছে যে আসলে কোথায় আসলাম, মানে আমার রাস্তাটা তো মানে একটা গাড়ি চলে রাস্তাটা ভাঙা চোরা, ওই সময় আমি যখন গেছি ডান দিকে হচ্ছে জঙ্গলের মতো আর কি বেড়া বেড়াদের মতো, আর ওইদিকে বিল, আর আমি যেখানে যাবো ওইটা পুরোটা জন্য ওইখানে একটা রাস্তা, রাস্তা হচ্ছে ছোট সর্বোচ্চ 1.5 থেকে 2 হাত রাস্তাটা শুধু ইট বিছানো, ওইখানে যাবো মানে এখানে অনেকক্ষণ আমি দাঁড়িয়েছিলাম গাড়িটা ছাড়ার পরে চিন্তা করছি কি করবো, যাবো না নাকি এখানে থাকবো, তাহলে চিন্তা করলাম এখানে থাকি বা কি করবো, তখন হাঁটতেছি আমার আমার হাতে ছিল একটা ব্যাগ আর গায়ে ছিল একটা চাদর শালটা গায়ে দিয়ে হাঁটতেছিলাম, হাঁটতে হাঁটতে কিছু দূর যাওয়ার ক্ষেত্রে দেখলাম যে একটা বিলাই দুইটা বিলাই আসলো কোথা থেকে যেন আসলো ঝগড়া করতে, তো আমি এখানে দাঁড়াইলাম মানে আমি চিন্তা করলাম দেখি কি হয়, আর ওই মুহূর্তে যে আমি আমার ভগবানের নাম ভুলে গেছি যে আল্লাহ বলে নিশ্চয় বলেন গড বলেন আমি ভুলে গেছি, দেখতেছি দুটা বিলাই ঝগড়া করতেছে একটা মারা গেল আর একটা চলে গেল, কিন্তু একটু পরে ওই বিলেও নেই যেটা মারা গেছে এটাও নেই, আর তাতে আমি যাচ্ছি কিছু দূর যাওয়ার পরে ছোট্ট একটা ভালো দেখছি একটা বাড়ি মানে অনেক দূর যাওয়ার পর আর কি দূর থেকে দেখতে পেলাম বাড়িটা, আমি ভাবলাম ওইটাই ঠাকুর বাড়ি, তো আমি গিয়ে দেখি অন্ধকার শুধু একটা লাইট জ্বলতেছে ছোট, আমি কই নিঃসন্দেহে কেউ তো কেউ অবশ্যই থাকে এখানে যত বাড়ি আছে, তো ওখানে গিয়ে আমি টোকা দিলাম বাড়িতে অনেকক্ষণ টোকা দিলাম, দু তিনটা টোকা দেওয়ার পরে কেউ বাইরে না, যখন আমি ওখান থেকে ব্যাক করতে শুরু করলাম কিছু লোকজন আসলো আমাকে বলম দিয়ে মেরে ফেলতে চাইছে, মানুষ বলম দিয়ে আমার
আপনার সামনে
আমাকে সামনে থেকে আসতে চাইছে, আমাকে মনে করছে ডাকাত, কত ডাকাত তুই ডাকাতি করে দেখে নাচছিস, তো ওখানে আবার নাকি অলরেডি ডাকাতি হয় সেটা আমি তো জানতাম,
তো মহেশখালীর আশেপাশে না,
হ্যাঁ মুশকিল
আশেপাশে ডাকাতি
হয় মানে চতুর্দূর আকতি কিন্তু করা যায়, আমি বলতেছি দেখেন আমি তো ডাকাতি করতে আসি না, আমি ঠাকুরবাড়ি যাবো আমাকে রাস্তা তুই দেখাই দেয়, আমি মনে করছি এটা ঠাকুরবাড়ি, আমাকে বলে দিল যে ডান দিক দিয়ে একটা কবরস্থান আছে সেই কবরস্থানের ওপর দিক দিয়ে ঠাকুরবাড়ি যেতে হয়, তো হাঁটতেছি হঠাৎ করে দেখতে পেলাম যে আমার সাথে একজন লোক হাঁটছে, তার হাত পা গুলো অটোমেটিক আলগা, হয়তো এটা অনেকের রিয়েল ঘটনা বিশ্বাস হবে না,
মানে
আলগা মানে চোখ দুটো বুকে হাঁটতেছে আমার হাত পা মানে আমার সাথে হাত বাম দিকে হাঁটছে, আমি হাঁটতেছি ডান দিক দিয়ে আমার বাম দিকে হাঁটতেছে, মানে হাত আর পাও যে হাঁটতে শুধু মানে দেহটা না হাল সবকিছু মানে পাত্র পাত্র আলগা, এটা আমার রিয়েল ঘটনা মানে জীবনের ফার্স্ট মানে বাস্তব ঘটনা রিয়েল ঘটনা, তা ওনার চোখ দুটো বুকে চোখ গুলো জল জল করতেছে একটা আছে না যে মনে হচ্ছে একটা অন্যরকম ভয় কিন্তু আমার কোনো ক্ষতি করছে, আমি হাঁটতেছি উনি হাঁট, তো হাঁটতে বেশ কিছু দূর যাওয়ার পরে ওনারা মনে করেন কি আমি দেখতে পাইলাম, আরেক কিছু দূর যাওয়ার পরে আরেকটা বাড়ি পেলাম,
আচ্ছা
আমি ভাবলাম এটা ঠাকুর বাড়ি, তো এটা ঠাকুর বাড়ি ভাববা আমি ওনাকে টোকা দিলাম, টোকা দেওয়ার পর উনি আমার মানে দরজাটা না খুলিয়ে লোক ভদ্রলোক আমাকে বলে দিল যে তুমি কবরস্থানের ওপর দিয়ে যাও ওখানে ঠাকুর বাড়ি, এটা ঠাকুর বাড়ি না বাড়িটা যেখানে তো গেলাম ওই বাড়ি পর্যন্ত যাওয়ার পর উনি আমার পেলাম আচ্ছা নাই, তখন যাইতে কবরস্থানে এসে আমি কবরস্থানের কথা শুনে একটু আরেকটু ঘাবড়িয়ে গেলাম, কিছু দূর আগানোর পর দেখি একটা মসজিদ, তো মসজিদ দেখে আমার একটু মনে একটু সাহস আসছে, মসজিদ যেখানে খারাপ কিছু থাকবে না, মসজিদের সাথে কবরস্থান না বিশাল একটা কবরস্থান, আমি ভাবলাম যে এখানে তার কোথায় যাবো মসজিদের লাইট আমি মসজিদে শুয়ে থাকি, সকাল হয়তো বা কেউ আসিয়া কেউ না সকালে বিশ্রাম নেব কোথায় যাওয়া যায়, মসজিদের একটা বাইরে আছে সেখানে আমি শোয়ার জন্য বিছানা করলাম, বিছানা বলতে কি আমার চাদর আছে সেটা গায়ে দিই শুয়ে পড়ার চেষ্টা করি, কিছুদিন পরে যেমন আমার মনে হইতেছে যে ঝড় তো মনে বাইরে মানে ঝড় তো আমি তো মসজিদের বাইরে মানে মসজিদের বাইরে দেয় মসজিদের বাইরে দেয় মসজিদ তালা মারা, ভাবলাম সকাল হয়ে গেছে মানে আমার মনে থেকে ভাবতেছি সকাল হয়ে গেছে উঠে গেলাম বা ফিরে আসলে সকাল হয়নি অন্ধকারে, পরবর্তীতে আমি বললাম যে এবার যা হয় হবে আমি আর উঠবো না, আমার যদি টেনে নিয়ে হয়ে যায় আমি শুয়ে থাকি আর চোখ খুলে দেখবো না যা হবে, তখন চুপচাপ করে শুয়ে দিলাম, সকালে আইসার লোকজন আসার পরে ওনারা আমাকে রাস্তাটা দেখাই দিত, ঠাকুর বাড়িতে পৌঁছানোর পরে যিনি ওই ঠাকুর শ্রী শ্রী নির্মাতা ঠাকুর উনি বসছেন একটা চেয়ারে বসেন, উনি আবার ছিলেন গণক, তো ওনাকে গিয়ে আমি যখন প্রণাম করে জিজ্ঞাসা করলাম বললাম যে এই ব্যাপার তুই অনেক ক্লান্ত তোর সাথে অনেক কিছু ঘুরতে তুই এখন কিছু খাইস না, তুই খাইলে তো ক্ষতি তো তখন আমি কিছু খাওয়া দাওয়া করি নাকি বসে রেছি, তুমি আমাকে কিছু জারপোস করলো, জারপোস করার পরে মোটামুটি শরীরটা ভালো লাগতেছে ঠিক আছে, তখন ওনার কাছে আমি ছিলাম, ওখানে আমার জীবনের ওই এই ঘটনাটা এইভাবে ঘটে আসছেন,
তো রাজা ভাই এটাই আপনার জীবনের মানে সবচেয়ে ভয়ঙ্কর ঘটনা কি বলা যায়?
না না এর থেকে আরো অনেক ভয়ঙ্কর ঘটনা আমার জীবনে ঘটে গেছে,
বলেন তো আরো ভয়ঙ্কর,
আরো ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে অ্যাকচুয়ালি, সেটা হচ্ছে আমার নানা বাড়ি মানে আমার মার বাবার বাড়ি,
আচ্ছা আচ্ছা,
সেটা হচ্ছে মেঘনা জেলা মেঘনা কুমিল্লা জেলার মেঘনা নদীর ওপর রামপুর গ্রামে,
আচ্ছা আচ্ছা,
সেখানে আজ থেকে 2000 সালের ঘটনা এটা 2001 অথবা 2000 সাল হবে,
আচ্ছা
সেখানে আমি যাই আপনাকে বেড়াতে যাই, আমার মামা ছিলেন কষে কাজ করতো, আমার মামা যখন রাত্রে করে যেত সন্ধ্যার টাইমে যেত কষে কাজ করতে, তো আমি একদিন বললাম যে মা আমাকে নিয়ে যান, তখন যখন শীতকাল তুই বল ঠিক আছে যাবি, তো আমি শহর থেকে গেছি শখ করে নিয়ে যাবো,
আচ্ছা
মামার সাথে চললাম, তো মামাদের গ্রাম থেকে যেতে হেঁটে, তো যেতে যেতে প্রায় 10-11টা বেজে যায় 2-3 ঘন্টা লাগে হাঁটতে, তো গেলাম সেখানে জেনারেটর অনুষ্ঠান করা হয় আর যেখানে যাবো সেখানে একটা উৎসব হবে, তো সেখানে গরু কুরবানি দেওয়া হবে,
সেখানে যাচ্ছে,
গেলাম ভালো। ওখানে যাওয়ার পরে কাজ 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 শেষ করে যখন চামড়া নিয়ে আমরা ব্যাক করবো রাত্র 12টা থেকে নাগাদ 12:30 এরকম কথা আমরা দেখবো। প্রথমত যেখানটা আমরা গেলাম সেখানে একটা আমবাগান আছে, সেখানে যেতে হয়, আর আসার রাস্তা একটি, এটি রাস্তা, আর অন্য কোন বিকল্প রাস্তা নেই। আর এখানে জমি জমা আছে, আমবাগান বাম দিকে অনেক জমি জমা আছে, তো সেখানে আমরা আসতেছি মামার মাথায় পিতে চামড়ার পূজাটা, আর আমার হাতে ছিল একটা চাপাটি আর একটা চাকু, আর একটা চামড়া দিয়ে বানানো একটা চামড়ার ব্যাগ ছিল, সেটা দিয়েছে আমার কোমর রাখার জন্য, ঠিক আছে। আসার পথে যখন আমবাগান আমরা এসব খুঁজলাম, ওই মুহূর্তে হঠাৎ করে যেন কেউ আমাদেরকে ডাকতেছে পিছন থেকে, আর ডাকতেছে ডাইরেক্টলি নাম ধরে ডাকতেছে, কিন্তু তারা ডাকে যখন স্পষ্ট বাদী না, কথাটা যেমন বাজে ডাকতেছে, তখন আমি মামাকে বললাম, মামা ডাকতেছি কে জানি আপনাকে, বলতে কেউ ডাকে না, তুমি হাত থাকো, তুমি কিছু পিছনে তাকাও না, আমি হাঁটতেছি। এমনি করে কিছুক্ষণ যাওয়ার পর আবার আমাকে ডাকতেছে আমি তো মানে প্রথমত গাবিয়ে গেছি, পরবর্তী বলেছি কি ডাকতেছে, তো মামা দাঁড়াও, দাঁড়াইস না, হাঁটতে থাক, আমি হাঁটতেছি। তো মানে রীতিমতো আমাদেরকে যেমন খুব রাগি কোনটা ডাকাটি কোনো রাগ কোথায় দাঁড়াস না কেন, তোদেরকে মেরে ফেলবো। তখন আমার মামা আবার চেতে গেল, আর মামা হয়তো কিছু জানতো উনি, সেটা আমি জানি না, তো উনি বলছে তুই সামনে আয় না, তোকে মেরে ফেলবো, তুই আমাদেরকে ডিস্টার্ব করছিস, ঝাগাড়ি করছিস। আর আমার মামারে বলতেছি তুই মাথা থেকে চামড়ার পূজাটা ফালা, আর নয়টা তোকে মেরে ফেলবো, ঠিক আছে। তা আমার মামায় চামড়ার পূজাটা মাথাটা ফালায় না, আর আমার বলতেছি তুই ওই যে একটা চামড়ার ভেগ বানা দিস না, সেই ব্যাগটাতে ফালাই দিই, আর সে একটা আমার মামায় ফালান মানে যাতে না ফালে, সেই জন্য আমাকে বারো বলতেছি ব্যাগটা হলো মামা ফেলবা ফালায় না। তো আমি হাঁটতেছি, আর মানে হাঁটতেছি ঠিকই, কিন্তু এরকম তকতিক হচ্ছে, কিন্তু আমি বাড়ির রাস্তা খুঁজে পেতেছি যে বাসায় যাবো, আসলে আমার রাস্তা মানে বাগান দিয়ে ঘুরতেছি, আম বাগান দিয়ে ঘুরতেছি অলরেডি, ঠিক আছে। এখন আমবাগান তো ঘুরতেছি, কিন্তু ওই সিজনে আম হয় কিনা জানি না, ওই দিকে গেছে তো আম পড়তেছে, মানে আমের লোভে আমি যেতেছি আম ধরতে, আমার মামা মারে ওই একাতে চামড়া তো আগে থাপা ধরতাম, কিন্তু আম যে পড়তেছি কিন্তু মালিতে পড়তেছি পরবর্তী যেতেছি নাই, কিন্তু রিয়েল ঘটনা। এখনো কিন্তু সে আমাদের সাথে তক্ক দিয়ে করতেছে, আমার মামার সাথে রাগারি করতেছে, আর আমার বলতেছে যে তুই সামনে না, তোকে মেরে ফেলো, আমি পিছনে যাবো না, তোর যদি সাহস থাকে তুই সামনে, এরকম ভাবে তক্ক দিয়ে করতেছে, আর আমরা ঘুরতেছি অলরেডি, এরকম ঘুরতে ঘুরতে অনেক সময় পার হয়ে গেল আমাদের, প্রায় যেমন গোড়া আজন দেয় এরকম সময় হয়ে গেছে। ওই ওই গ্রামেরই মানে ওই আমবাগানের পিছনে আর একটা মাজার ছিল, নাম হলো ওগ পাগলার মাজার, ঠিক আছে। মানে লোকের সব চিন্তা বছর একটা বাসী পুরুষ, উনি খুব কান্দিলা লোক ছিলেন, তো ওনার বাড়ির কাছে গেছি আমরা সম্ভবত, চলে গেছি ওই মুহূর্তে নলেজ না, পরে জানতে পারলাম যখন আদান দিয়েছে তখন আমাদের যেমন হুশ ফিরাইছে, মানে আমরা কোথায় আসছি, তখন আমি ওইখানে গিয়ে আমরা মানে পড়ে গেছি, পড়ে গিয়ে অজ্ঞান হয়ে গেছি। তো ওইখানের যে লোকজন আছে সবাই আমাদেরকে আইসা দেখলো, দেখে বলতে প্রথম মতো মনে করছে ডাকাত, হাতে চাপাটি চাকুটুকু, পরে যখন দেখছি চামড়া টামড়া তখন দেখছি যে হয়তো কষাই এক মারিস নিয়ে সবাই নিয়ে আসলো, তবে আমার মামার একা সবাই চিনে। তখন পাগলার যে মাজার লোক থাকে ওনারা আমাদেরকে ঝাড়পোচ করে মোটামুটি একটা সুস্থ শরীর করলো। ওইদিনকে আমরা আর সারা মানে যে সকাল হইলো সারাদিন আমরা ওখানে বাইরে পারিনি, প্রচন্ড জ্বর ছিল, প্রচন্ড অসুস্থ ছিল, ক্লান্তি ছিল, আমরা মানে উঠমুতে আর ঠিক মতো কথা বলতে পারিনি, কথা বলতে
মানে সব রকম বোধ শক্তি ঠিক মতো ছিল না
তখন। আমাদের এলাকা তো লোকজন গেলো মানে মামা বাড়ি থেকে আমাদেরকে নিয়ে আসলো, বাড়িতে চলে গেলাম, যারা পুজো করা হলো এরকম ভাবে মানে বললো যে আমার মামাকে পরিপূর্ণ ভাবে ঠিক আছে সে আখ মানে দূরে ফেলেছে, মামা আমি সুস্থ হয়ে গেছি কিন্তু মামা সুস্থ হইতেছে না। তো আমাদের ওই ওই গ্রামেরই মানে আরেকজন কবিরা ছিলেন, ওনার নাম ছিলেন সুভাষ, না বললে নয়, উনি এখনো মারা গেছে, খুব মানে ওনার খুব নামজাদ ছিলেন যে উনি যে কোনো ইয়ে হলে সে তাড়াতাড়ি সুস্থ করে তুলতে পারে।
আচ্ছা,
তিনি আমার মামাকে ধরলেন, ধরে বলতেছে যে গ্রামে দেখছি যে কিছু হইলে না ক্যাঙ্গল ধরতো, মানে ক্যাঙ্গল ধরে চিপ দিলে মানে কিছু ক্যাপাকা করে যদি কোনো আশা করে থাকে, ঠিক আছে। তিনি বলছে অনেকে ধরছি খুব খারাপ জিনিস, তো ওকে আমি কিছু করতে পারবো না, আর আমিও কিছু করলে আমার ক্ষতি করে ফেলে। তো অনেক গ্রামের মানুষ জিনিস ওনার কারণে আকর্ষণীয় আগত মিনতি করতেছে, যার চারটে দুই তিনটা পোলা একটা দুইটা মেয়ে আর একটা ছেলে ছিল আমার, যদি সে মারা যায় তার কি অবস্থা হবে, কি যেমন করা হবে সুস্থ, সবাই মিলে আকৃতি মিনতি করার পরে সে অনেক কিছু করার চেষ্টা করলো, পানি পড়া দিল, তারপর রামকুণ্ডলি দিয়ে তাকে বসাইয়া অনেক কিছু করলো। তো একটা পর্যায়ে সে ভালো হইতেছে না, ভালো হইতেছে না, দুই তিন দিন যেতেছে এরকম, কিন্তু সে মানে তার টিফিন চলতেছে এভাবে। তো একদিন করলো কি সে মানে ভারী ভিত্তে বসে, মানে ওই যে লোকটা ভারী ভিত্তে বসে বলতেছে যে ওকে মুক্তি আমি দিতে পারি, ঠিক আছে, আমাকে এই দিতে মানে জীবের বদলে জীব দিতে হবে, এরকম একটা ইয়া করলো আর কি।
ভারে বসা মানে হচ্ছে ওই জিন নিজের উপর
ভর করানো, উনি যে ভারে বসছে উনি একটা ইয়ে করলো, যেমন জিনের সাথে একটা ইয়ে করলো, ডিল করলো যে আমি ওকে মানে মুক্তি দিতে পারি, আমাকে জীবের বদলে জীব দিতে হইব, কি দিতে হবে, গরু দিতে হবে কিংবা একটা ছাগল দিতে হবে, এরকম একটা কিছু সম্ভবত বলছে। তিনি বলছে এত কিছু দেওয়া সম্ভব না, তাকে কেজি মিষ্টি দিয়ে দিবো। অনেক যে কোনো কারণবশত ওনারা অনেক বুঝিয়ে নেওয়া যায় না, ওনাদের মনে করেন কি মানেছে। তারপরে মিষ্টি দেওয়ার ঘটনা নিয়ে মিষ্টি কে যাবো দিতে, এরকম আমি, আমার মামা, আরেক মামা আছে, আমার দাদু ছিলেন খুব সাহসী, মানে গ্রামের দাদু, মানে আমার আপন দাদু না, গ্রামের দাদু। তিনি বলছে আমি যাবো, আমি নিতে চাই না। তারপরে আমি জর্জ বুঝছি ওনার সাথে সুন্দর সাথে গেছি, গেছি যদি আপনার চিতা আসলো, যেখানে মানুষ পড়ান হইতো, শ্মশান ছিল না কিন্তু চিতা ছিল, আর ওই গ্রামের শ্মশান বলতে কিন্তু ছিল না, এমনি বাসদা বানিয়ে সেখানে পড়তো মানুষ। তো সেই জায়গায় না দিতে হবে নিশি রাত্রে, নিশি রাত্রে তখন আনুমানিক কয়টা বাজে অতটা খেলা নেই, কিন্তু নিশি রাত্রে বলছিল না,
মানে এটা হচ্ছে নিশিরাত্রে, মানে হচ্ছে একটা গভীর রাত, মিনিমাম
বারোটার পর। ঠিক আছে, তো নিশিরাত্রে ওনারা আমাকে বলছে যাইতে, আমার দাদু যাবে, আমি যাবো, আর মামা যাবো, তিনজন যাবো সাথে। ওই তিন যাবে না, যে কোনো দুজন যেতে হবে, তাহলে দুজন যাবি। তা আমি মামারে বললাম আপনি যান না, আমি যাবো, মানে আমার ইচ্ছে হলো আমি যাবো, ওইটা আমার মনে চাই আর কি।
আচ্ছা,
তখন আমি আমার দাদুর সাথে গেলাম। যাওয়ার কিছুক্ষণ পরে ওখানে গিয়ে আগরবাতি মোমবাতি জ্বালাইয়া ওই মিষ্টিটা দিয়ে দেওয়ার পরে মামার দাদু কি জানি বসে বসে বলতেছে, মন্ত্র বলতেছে সম্ভবত, বলতেছে। ঠিক ওই সময় দেখলাম যে মোমবাতিগুলো নিবে গেলো আকাশ থেকে কি আসলো, মানে দেখলাম ছাওয়াটা আসলো আর কিছু না। তখন আমি আমার দাদুর ঠেঙ্গা ধরে চুপচাপ করে বসিয়ে দিলাম, মানে ভয় পেয়েছে প্রচন্ড, দাদুর ঠেঙ্গে রাখিয়ে দিয়ে বসে আছি যে না জানি কি হয়েছে। ঠিক আছে, আমি চোখের বসে আছি, দাদু বলছে কিচ্ছু বলেছে চুপ থাক। ঠিক আছে, সে মানে চোখের পর লাগে মিষ্টিও নাই, আর আপনাদেরকে মোমবাতি মোমবাতি সব নিয়ে বেগে থাকে। তখন ওই ঝামেলা শেষ, তখন আমরা ওইখান থেকে ব্যাগ করতেছি, বলছি পিছনে তাকাবি না। তখন আমি পিছনে তাকাই নিয়ে আমরা বাড়িতে এসে করছি, আইসা দেখি আমার মামা পুরো সুস্থ, আমার মামা দিয়ে ভালো আছে, সকালবেলা দিয়ে কাজে কামে যেতেছে। এটা ছিল আমার আমার নানা বাড়ির আমার জীবনে আর একটা গল্প। ওইখান থেকে আমি আবার শহরে চলে আসতে পারলাম, আমাদের নানগঞ্জ চলে আসতে পারলাম, আমাদের বাড়ি নারায়ণগঞ্জে।
আচ্ছা,
এই ঘটনার পরে আমি তারা রাখতে চাই না। তখন দুষ্টু ছিল, আমার হলে ছবি দেখতাম প্রচন্ড, দেখতাম নাইট শো, একদিনে দুই শো দেখতাম, তিন শো দেখতাম, এরকম ছিলাম। তো হলে নাইট শো ছবি দেখিয়া বাসায় আসতেছি, তখন আমাদের এলাকাটা এতটা উন্নত ছিল না, নারায়ণগঞ্জ বিনন কাছের গুলি, জমিদারি কাছের গুলি।
আচ্ছা,
ওই এলাকার মধ্যে আমাদের বাড়ি ছিল, স্থানীয় আমাদের ওখানে ছিল। তো ওইখানটা অত উন্নত ছিল না, এখানে ছিল জঙ্গল, ও পাশে ছিল পুকুর ছিল অনেকগুলো, আর দিন দিন বলা মানুষ মেরে ফেলাইতো।
এটা কত সালের ঘটনা?
2000 সালের আগের ঘটনা। আমি যেমন আপনার হল থেকে যেতে 15 মিনিট সময় লাগে, 12টা বাজে শুয়ে শুয়েছি, এরকম টাইমে আর কি। একান্না দুটো জন শুয়ে যেতেছি, মানে যে নিতেগঞ্জের আপনার মেন টাউন আসছে, মোড় আসছে, যার জন্য ভাগ হয়ে গেছি, বাসা চলে যাবো। আর আমি আমার বাবাকে খুব সিরিয়াসলি ভয় পেতাম, কারণ বাড়িতে এত রাত্রে গেলে হয়তো মারধর করবে, নয়তো বা বকা জোগা করবে। তো আমি চুপচাপ একা গিয়ে আমার মার সাথে শুয়ে যাচ্ছি। আমাদের এলাকায় যখন ঢুকছি, তখন দুটা বাচ্চা হাইটে গিয়ে বাচ্চা হাইটে গিয়ে আমি মনে করছি
কত বছরের হতে পারে
বাচ্চা দুটা, কত 5 থেকে 7 বছর সর্বোচ্চ, মানে দুজনেই সাদা জুতো হাইটে গিয়ে। আমি ভাবলাম কার বাচ্চা, হয়তো রাগ করে যেত না তোকে মারছি। তখন আমি গেলাম, ওদেরকে ডাক দিয়েছি কেউ শোনো না, কিন্তু আমাদের একটা সীমানা আছে, গেটের বাইরে যাওয়ার নিষেধ, রাস্তা আছে, ওখানে পার হলে গেটের বাইরে সব জঙ্গল কিংবা ক্যাঁচা টাচা ভয়াবহ জায়গা। আর ওইখানে একটা পুকুর ছিল আমাদের, পুকুরে দিন দুপুরবেলা মানুষ স্নান করতে গেলে নিয়ে যেত, মানে গোসল করতে গেলে। হ্যাঁ, পুকুরটা এখন না, এখনো বড় টুকুরে আবাসিক এলাকা তৈরি করা হয়েছে। তো ওই জায়গাটা মানে আমাকে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে, আমি যেতেছি পিছিয়ে পিছিয়ে, আমি ডাক পাচ্ছি শুনেছি না। তো যখন আমি ওই গেটটার কাছাকাছি চলে গেলাম, তখন আমি আর মানে চিন্তা করি আর যাবো না, বিয়ার যাবো না, গেলাম না যাবো, তোমাকে ছাপ্পা দিচ্ছি। ছাপ্পা দেওয়ার পরে মানে ওনারা ঠিক একই জায়গায় দাঁড়ানো আছে বডিটা, ঠিক আছে, জাস্ট মাথা না আমার দিকে, দুজনের মাথা একসাথে আমার সঙ্গে। আমার দিকগুলো রিয়েল ঘটনা, বাস্তব ঘটনা, যে আমার দুইজন গুলো আমি একটা চিকিৎসা যোগ্য নিয়ে গেছি, আমি আমার আর কিছু মনে নেই, এটাই মনে আছে আমার, যে মাথাটা ঘুরতে আমার দিকে। হ্যাঁ, চিকিৎসা দিছি, হয়তো আমার বাসা বাসা লোকজন আসা আমার চিকিৎসা শুনছে সম্ভবত, আমার বিস্তি দিছি নিয়ে গেছে। তো পরের দিনকে সকালে আমি আমার সব ঘটনা গুলো বলো। তো জীবন ওই যে মাথাটা যখন ঘুরছে, ওইটাই আমার মনে আছে। ঠিক আছে, তো ওইটাই আমাদের নারায়ণগঞ্জের রিয়েল আমার জীবনের শহরের ঘটনা,
মানে এই ঘটনাটা। আর ওই রূপটা নাই ওই এলাকার, ওই রূপটা এখন
নাই,
এখন এখন কেউ গেলে ওই এলাকায় কল্পনাও করতে পারবে না, একসময় হয়তো এরকম ছিল।
আর আরেকটা আরেকটা ঘটনা বলি, এরকম যে ওই এলাকার মধ্যে ওই একটা গাছ ছিল, সেটা ছিল ইয়ে ঈশা গাছ, কদম গাছ। এই গাছের ভিতরে ওই তান্ত্রিকে বসা সবাই সাথে যুক্তি করিয়া এখানে প্যাক মেরে দেওয়া হয়েছিল, যেখানে আর কেউ আসতে পারবে না, মানে ভূত প্রেতের জন্য, যে জিনি হোক জিতের জন্য হোক, আসতে না পারবো। ঠিক আছে, তখন এটা মারা হয়নি, যখন ঘটনা বলতেছিলাম তখন ছিল ড্রেন ছিল, আর ওখানে ছিল ক্যাঁচা। আর একটা সময় দেখা গেছে আমাদের এলাকায় এরকম ঘটনা ঘটছে, যে ওই এলাকার এবারে একটা মানুষ মারা যেতেছে ভূতের ভয়ে, আরেকজন থাপ্পা ধরতে গেছে ফুরে যেতেছে গাছ, এরকম হস্তহস্ত লেগে গেছে আমাদের এলাকায়।
আপনার কথাটা আমি বুঝলাম না, মানে
মানে আমাদের এলাকার মধ্যে এরকম ঘটনা ঘটছে যে একজন মানুষকে মানে ভূতে আসর করছে, এটা অনেকে উপলব্ধি করতেছে, যে ভূতে আসর করছে, উপলব্ধি করতেছে, তারা ধরতে গেছে, তারা ধরতে গিয়া দুজনে ধরছে, দু তিনজনের মধ্যে একজন হঠাৎ করে অগ্নে পড়ে যেতেছে।
আচ্ছা আচ্ছা,
এরকম ঘটনা ঘটতেছে, পুরো এলাকার মানুষ আতঙ্কে ছিল।
চমৎকার একটা এনভায়রনমেন্ট, রাতে চিঠি প্রকাশ শব্দ, পেছনে
এমন কোন প্রাণী কি ডাকছে যার শব্দ আপনার কানে ভিন্ন একটা আবেদন তৈরি করতে পারে? এরকম একটা পরিবেশে বসে এই সপ্তাহের তর অনুষ্ঠানটি রেকর্ড করা হয়েছে ময়মনসিংহের গফর গায়ের তালতলা, যে জায়গাটি আপনার কাছে হয়তো বা একেবারেই অন্যরকম ভাবে পরিচিত, কিন্তু আমাদের তর টিম এবং সাথে থাকা বন্ধুদের নিয়ে যে রেকর্ডটি ওখানে করা হয়েছে সেটার আবেদন তাদের কাছে একেবারেই অন্যরকম। প্রিয় শ্রোতা, 4 মিনিটের ছোট্ট একটা বিরতি, তারপর আজকে কি প্রিয়া তার টিম মেম্বারদের নিয়ে আবারও ফিরবে।
Downloaded from FusionBD.com.
যেমন আমাদের কবিরাজে মিলে বৈশা এক সপ্তাহ নগর কীর্তন দেওয়া হয়েছে, যেমন নগর কীর্তন দেওয়া হয় এক সপ্তাহ নগর কীর্তন দিয়া তখন ওই গাছে ভিতরে প্যারাক মারার পরে আমাদের এলাকাটা ঠিক হয়ে গেছে
অনেকটা,
ওই সময় ঠিক হয়ে গেছে, ঠিক আছে। আর এরপর থেকে আমার মানে ওইখানে আর কোনো ঘটনা ঘটেনি।
অনেক ছোটবেলায় ঘটছে আপনার সাথে কিছু ঘটনা, বড় হওয়ার পরেও অনেক কিছু ঘটছে। তুই যে সুমন সবসময় যেটা বলিল যে যার সাথে ঘটে তার সাথে মনে হয় ঘটারই থাকে,
এটার সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমার যেটা মনে হলো যে বাচ্চার ঘটনাটা লাস্ট যেটা শুনলাম, মানে হঠাৎ করেই মানে কখন কি মুহূর্তের মধ্যে ঘটে যায়। মানে যেমন আমরা আগে আমাদের শাম্মু ভাই এবং মেহেদি ভাইদের কথা শুনছিলাম, ওনারা যে অনেকটা মানে ওগুলোর পেছনে ঘুরতো, আর হঠাৎ করে কারোর সঙ্গে হুটহাট হয়ে যাচ্ছে,
রাইট? এটার মধ্যে ডিফারেন্স আছে। আর একটা ব্যাপার যেটা বলতে চাই সেটা হচ্ছে যে বাচ্চাদের ব্যাপারটা যখন আসে না তখন কিন্তু ব্যাপারটা খুব বেশি ভয়ঙ্কর হয়ে যায়। আমার দুঃসম্পর্কের এক ভাইয়ের সাথে যে ঘটনাটা ঘটছিল তার কথা অনুযায়ী, সে রাত্রেবেলা গিয়েছিল কোন এক গ্রামে বিয়ে খেতে আর কি, তো সেইখানে অনেক বড় একটা বাংলো বাড়ি থাকে না আগের কালের জমিদারদের, তো এরকম বাংলো বাড়িতে প্রত্যেকজন কি আলাদা আলাদা রুম দিচ্ছে বিয়ে খাইতে যারা যারা আসছে। 30-35টা ঘর আছে দোতলায় তিনতলা মিলায়, তো সে দোতলার কোনার ঘরে ছিল, তো গভীর রাত্রে সে প্রচন্ড কান্নার শব্দ পাচ্ছে, তো কান্নার শব্দ পাচ্ছে, ও ভাবছে যে এতগুলো ফ্যামিলি এখানে আছে, কোনো না কোনো একটা ছোট বাচ্চা কাঁদছে হয়তো বা। তো সে উঠে যখন বসে দেখে যে তার পাশে পালঙ্ক, তো তখন কারামলের পালঙ্ক ছোট একটা সিঁড়ি বেয়ে খাটে উঠতে হয় এই ধরনের ছিল আর কি, তো দেখা যায় পালঙ্কে ওঠার চেষ্টা করছে একটা ছোট্ট বাচ্চা, বাচ্চাটা একেবারেই নেকেড এবং সে উঠার খুব চেষ্টা করছে কিন্তু পারতেছে না, কাঁদতেছে। তো তার মায়া লাগছে যে হয়তো কোনো রুম থেকে ক্রলিং করতে করতে বাচ্চাটা চলে আসছে, কোনো একটা ব্যাপার হবে। তো সে হচ্ছে বাচ্চাটার কান্না থামানোর জন্য যখন বাচ্চাটার হাত ধরে উঠায় তখন হাতটা তার হাতে চলে আসে, হ্যাঁ, এবং ওইখানেই সে চিৎকার করে। পরের দিন আর কি তার রুম চেঞ্জ করে দেওয়া হয় বিভিন্ন ভাবে, অনেক রকম রুম আর শুনে, বড় গল্পে না যায়। বাট যখনই ভয়ঙ্কর কিছু সবচেয়ে সুন্দর বা সবচেয়ে ইনোসেন্ট কোনো কিছুর সাথে ঘটে, ওটা মনে খুব বেশি ভয়ঙ্কর,
বেশি ভয়ঙ্কর মনে হয়। আর বিশেষ করে এরকম ভয়ঙ্কর জায়গায় বসে যদি ভয়ঙ্কর হয় তাহলে তো কথাই নেই। যাই হোক, রাত গভীর হয়ে যাচ্ছে রেহান, আমরা মনে হয় এর পরবর্তীতে আমার মনে হয় শামু ভাই এবং
অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে
আরো কিছু বলার ছিল, ওনাদের কাছে চলে যাই।
তো শ্যামু ভাই, রাজা ভাইয়ের কথা তো শুনলেন, মেহরি ভাইয়ের শুনলেন, তো এছাড়া আপনাদের আপনাদের সাথে অন্যদের যে ডিফারেন্সটা, এটা আমি সবাইকে বলতে চাচ্ছি, আমার শ্রোতারাও শুনুক, সেটা হচ্ছে যে আপনারা কিন্তু এগুলোর পেছনে ছুটে যান অনেকটা আমার আর সুমনের মতনই, কিংবা আমরা আপনাদের মতো যেটাই বলি না কেন। তারপরেও একটা জিনিস কিন্তু ইয়ে থাকে যে আপনারা হঠাৎ করে ভয় পাওয়ার জন্যই যান, এই কারণে আপনাদের ভয়টা একটু কম থাকে। তো এরকম কোনো কিছু যদি আপনাদের বলা থাকে যে এই ধরনের কোনো কিছু আপনারা দেখতে গিয়েছেন, আপনারা প্রিপেয়ার ছিলেন তারপরে আপনারা ভয় পেয়েছেন,
অ্যাকচুয়ালি এখন বলতে চাই আমরা এখন যে জায়গাটা আছি,
মানে যেই ঘটনার জন্য আমরা এখানে আসলাম, আপনারা নিয়ে আসলেন আমাদেরকে,
এই জায়গাটা একটা ঘটনা আমি বলতে চাচ্ছি।
আচ্ছা,
আমরা এই রিসেন্ট এই কুরবানির ঈদের পরে এখানে আসি,
এই মাত্র কয়েকদিন আগের
ঘটনা, পরের দিনই আমরা টু সকালবেলা ট্রেনে আসি।
আচ্ছা আচ্ছা,
অনেক বাধ্যবাধকতা ছিল, অনেক অ্যাক্সিডেন্ট হয়েছে যাওয়ার সময় আসার সময় টোটালি, তারপরে মনে করেন যে বলতেছি পুরো ঘটনাটা গিয়েছে। আমরা এখন যে বাঁধের উপরে আছি এই বাঁধটাও কিন্তু কম ভয়ঙ্কর না, দেখেছি 30 বছর আগে এখানে মানুষকে যাতা কবর দেওয়া হইতো, তো আমরা অনেক ভীত, মানে অনেক ভীত সন্ত্রস্ত হয়ে এখানে ছাই ছাওয়ার পর, মানে আমরা এখানে একটা অনেকগুলো ফটো তুলি, তো মোটামুটি ফটো মানে ম্যাক্সিমাম ফটো আমরা ব্ল্যাঙ্ক পাইছি, কিছু কিছু দেখতে পাচ্ছি যে হয়তো কিছু অবয়ব দেখতে পাচ্ছি, কিছু চেহারা টাইপ দেখতে পাচ্ছি, কিন্তু দেখা গেছে ঘন্টা খানিক পর আমরা দিনের বেলা যেসব ছবি তুলছি এগুলা সহ টোটালি ব্ল্যাঙ্ক। তো আমরা মানে একটা ভিডিও করার জন্য প্রিপেয়ার হইতেছিলাম, একটা ভিডিও করবো এখানে, তো যখন আমরা প্রিপেয়ার হইতেছি মানে আমরা সবকিছু ঠিক করতেছি, লাইট ম্যাচ সবকিছু ঠিক করতেছি, দেন ওই সময় আমরা একটা ভিডিওর ভিতরে যে মানে সাদা একটা মনে করেন যে আমি কি বলবো এটা, মানে আমার বলার কোনো ভাষা নাই যে এটা কি যাচ্ছে আমার চোখের সামনে।
ভিডিওটা আমরা মাঝে রেহান আমরা দেখেছিলাম, ভিডিওটার যদি কোয়ালিটির কারণে আমরা আপাতত দিতে পারছি না, হয়তোবা ভালো কোয়ালিটির ভিডিও হলে মানে রেজুলেশন সবকিছু মিলিয়ে আমরা আমাদের ফেসবুকে এটা আপ করে দিতে পারতাম, তারপর আমরা চেষ্টা করবো দেখা যায় কিনা।
তো মানে আমরা ওখান থেকে একটা ভিডিও শেষ করে চলে আসি, দেন আমরা নদী মানে দুই পাশে নদী মাঝখানে বাঁধ,
সাদা জিনিসটা আসলে কি
সাদা কাপড় পরে মানুষ ঘুরতেছে, ওখানে একটা ঘটনা আছে যে একটা লোক সাডেন মনে করেন রাস্তাতে যাচ্ছিল,
তো হঠাৎ আমরা যে জায়গায় আছি এই
জায়গাটা, তো এখানে দেখা গেছে যে মানে ওই লোকটা দেখছে, দেখার পর ওই লোকটার মানে বেধরক মারধর করছে, মারধর করার পরে নদীর একটা পারে মানে করেন সে গলা পর্যন্ত প্রায় পিটে রাখছে, আর এই জায়গাটা হলো আমরা যেখানে বসে আছি একটুখানি সামনে বেশি না, মানে ওই লোকটার গলা পর্যন্ত মানে পুঁতে রাখার পরে আজান দিয়ে দিছে, তখন তোরে ছেড়েই দিছে, তখন ছেড়ে দেওয়ার পর মনে করেন যে আশেপাশে যখন কৃষক যারা আছে যখন কাজ করতে বেরিয়েছে ভোরে, তখন দেখছে যে কে যেন পানির ভিতরে মানে ধস্তাধস্তি করতে, আইসা এর উঠাইছে, উঠানোর পর জিজ্ঞাসা করলো কি হয়েছে, তো তখন উনি এই ঘটনাটা বল। তো আমরা এখান থেকে একটু সামনে গেছি মানে নদী ক্রস করে, নদীটা
এখান থেকে কতটুক দূরে হবে এটা,
এটা প্রায় মানে কি বলবো 2 মিনিটের রাস্তা,
2 মিনিট হেঁটে গেলেই আমরা ওটা পেয়ে যাবো,
2 মিনিট হেঁটে গেলে পেয়ে যাবো।
আচ্ছা,
তারপরে নদী থেকে ওপার চাই, ওপারে মানে আমরা একটা শিমুল গাছের নিচে একটা মাথা করা ছিল, আমরা অনেক মানে পুরো রাত অনেক টায়ার্ড ছিলাম, যে কারণে আমরা 1 ঘন্টা রেস্টের একটা প্ল্যান করি যে 1 ঘন্টা রেস্ট করবো আমরা এখানে, সবাই মিলে আমরা 1 ঘন্টা রেস্ট করতেছিলাম, যেখানে আমি মানে একটা আম মানে শিমুল গাছের মানে শিকড় গুলো এমন ভাবে ছিল যে অর্ধেক নদীর ভিতর অর্ধেক মাটির উপরে, ঠিক আছে, আমি এমন একটা কোনায় দাঁড়ায় ছিলাম যে আমার যদি সামনে থেকে ধাক্কা দেয় আমি নিশ্চিত পানিতে পড়ে যাবো, ঠিক আছে, এরকম একটা কোনায় আমি দাঁড়ায় ছিলাম, ওখান থেকে সাডেন মনে করছি প্রায় 40-45 মিনিট হয়ে গেছে আমরা উঠে যাবো একটু পরে। তো এই টাইমে দেখা গেছে যে আমরা এখানে 10টা ছেলে ছিলাম, তো মানে একটু ঘুম ঝিমঝিম একটা ভাব ধরে গেছে চোখে যে ঘুম আসতেছে ঘুম আসতেছে, তো মানে শরীরটা নাড়া দিতেই মানে বাম পাশে নাড়া দিছি, ডান পাশে নাড়া দিতেই মানে আমার মনে হচ্ছে যে সজোরে কেউ আমারে উঠে ঢিল মারছে, আর আমার থেকে ওই মাছাটা ডিস্টেন্স ছিল প্রায় 5-10 ফিট, আর মাছাটা আমার হাইটেতে আমার মাজার থেকে একটু উপরে হবে, ওরা সবাই মাছার উপরে ছিল, আমি একমাত্র নিচে ছিলাম, আমি মাছার উপরে গিয়ে বসে ওরা যে যার মতো কথা বলতেছিল, তো এখন ওরা সবাই মানে ভয়ে বলতেছে কি হয়েছে, থেকে আমি বলছি আমার কে মনে হয় মার্কটা আমার কেমন লাগলো, সাথে যে তোমার জামা কাপড় খুললে দেখলো যে পিঠে অলরেডি মানে পায়ের ছাপ হয়ে গেছে,
পায়ের ছাপ মেবি বাইতে ছিল, পায়ের ছাপ কি ছিল ওর পিঠে?
পায়ের ছাপ বলতে মানে এত সুন্দর ভাবে ছাপটা ছিল যে পায়ের যে পাঁচ আঙ্গুল ভোনা যাচ্ছিল আর লাল হয়েছিল একটু ফর্সা, তো রাত্রিবেলা ফ্লাশের আলো তার ক্লিয়ার দেখা যাচ্ছিল লাল। আর ওখানে আমাদের সাথে একটা ছেলে ছিল, এখানকার স্থানীয় একটা ছেলে হিমেল, ও একটা বোকা দিয়ে নিছিল তাদের সাথে, মানে আমরা এটা দিও না এখানে থাকলে কিছু একটা প্রবলেম হইতে পারে। এর মধ্যে একটা জিনিস মিসিং করছে ও সাম্য, যে আমরা যে জায়গাটা বসেছিলাম ওইখানে 40-45 মিনিটের মাঝখানে আমাদের সাথে আরেকটা ছেলে আরাফাত, ও এইখান থেকে রাস্তা চলে গেছেন, সোজা রাস্তায় প্রায় কত বলবো 50 গজ মতো দূরে গেছে। আমরা এখান থেকে কেউ নড়তেছি না, 50 গজ মতো দূরে গিয়ে একবার ফোন আসছিল, ফোনে কথা বলছে কিছুক্ষণ, জায়গাটা দাঁড়াইছিল ওই জায়গাটা আমাদের চোখের রেঞ্জের মধ্যে, ওই রেঞ্জের মধ্যেই আরাফাত দাঁড়াইছিল, আমরা ক্লিয়ার দেখছি রাস্তা, আরাফাত রাস্তার মধ্যে হাঁটাহাঁটি করছে ক্লিয়ার ভাবে, আবার মাঝখান দিয়ে হাইটা চলে আসলো মোবাইলের আলো জ্বালায়, ওর ও এরকম দেখার পর 15-20 মিনিট পর আরেকজন ওই আরাফাতই আরেকজনের সাথে নিয়ে সামনে গেছে যে চলো ঘুরে আসি, আমাদের টিমের মেম্বার আমির যায় দেখতেছে রাস্তার মাঝখানে একটা বিরাট গাছের ডাল পড়ে রয়েছে,
ডাল ছিল না একটা গাছ, মানে সাপোজ ধরেন যে
কোন পাতাবিহীন ডাল, মানে ডাল সম্পূর্ণ আছে, শাখা ডাল বোটা ডাল মোটা ডাল থেকে যত শাখা ডাল বেরিয়েছে সবই আছে, কোন পাতা নেই গাছে, ঠিক আছে।
এখন আমরা সবাই গেছি চিল্লা চিল্লি করতেছি, আমরা সবাই গেছি, গিয়ে দেখি কি শুধু একটা ডাল নয় সেটা প্রায় 20-25টা ডাল ছিল, ঠিক আছে। তো মানে ওই পারে আমরা দেখতেছি যে কিছু একটা দৌড়াদৌড়ি করতেছে, ঠিক আছে। তো আমরা বললাম যে থাক, এখানে যেটা একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আমাদের আর আগানো দরকার নাই। পরে আমি আস্তে আস্তে নদীতে নদী ক্রস করতেছি, নৌকার উপরে বসে বলতে চাইছি এই জায়গায় কোনো কাহিনী আছে নাকি, এই জায়গায় কি দেখছি দেখছে নাকি কিছু।
পরে আর আপনারা এখান থেকে উঠে গেলেন,
এখান থেকে উঠে গেছি, নদীটার কথা বলে নিয়েছি আমরা, যে নদীটা নদীর রাস্তা আছি এটাতে যদি মনে করেন কাপড় বিল্ডিং রাত্রে খুব পড়ে উঠে স্রোতের টানে আইস হয়ে জোরে খুঁজে পাওয়া যেত না এত স্রোত। আর আমাদের একটা ভয় ছিল যে আমাদের এখানে ম্যাক্সিমাম সাঁতার জানে না, এখন এখানে একটা ছেলে ছিল যে স্থানীয়, ও হঠাৎ করে হাসিয়া দিয়ে বলতেছে হাসতেছে খালি, আমি বললাম হাসো কেন, তো তোমার আমি হাসার কথা বলছি, বলতেছে আসে শুনলে তো ভয় পাবো, আমি বলি ভয় পাবো মায়ের খেয়েছি ভয় পাইনি এখন ভয় পাবো, তো বললো যে এখানে মানে আমার বাবা রেগুলার চলাফেরা করে, তো বাজার প্রত্যেকদিন রাতে উনি খায়, একদিন উনি মিসিং ছিল রাতে, পরের দিন সকালবেলা ওনারে ওই শিমুল গাছের নিচে পাওয়া যায়, আমি যে শিমুল গাছের নিচে ছিলাম আমি জিজ্ঞাসা তাহলে মানে এখানে কাহিনী কি, যে এখানে আমার বাবা যেটা দেখছে যে 5-6 জন মানুষ সবাই খাটিয়া ধরে আছে, আর খাটিয়ার ভিতরে একটা মরা লাশ সবাই সাদা, আর খাটিয়াতে যে আছে এটাও সাদা, ঠিক আছে। মানে আমার বাবা যখন এদের ক্রস করে আসতেছিল সবাই আমার বাবার বলছে দাঁড়া, ঠিক আছে, আমার বাবা দাঁড়াই যে বলছে দাঁড়া, বাবা তাকাইতে না তাকাইছে মরা ওই মহাটা খাটিয়া থেকে উঠে দাঁড়ায় সাথে সাথে বাবা
এই এলাকার যে ছেলেটা ছিল
ম্যাক্সিমাম লোক এই রোড দিয়ে হাঁটার সময় রাত্রেবেলা, এটা তো একটা নদীর পার, নদীর পারে কি হয় নৌকারা যদি ওপাশে থাকে তাহলে এক জায়গায় তো লোকজন দাঁড়াবে, ওই মাথাটা ওইখানে যদি বসে বা হঠাৎ করে অনেকে হয় কি নদীর ওই পার থেকে আসে রাত্রেবেলা একাই, নৌকা তো সবকিছু পড়ে থাকে ওই পার থেকে এবারে আসছে, এসে উঠছে পুরাই খালি জনবসতি এলাকা নাই কোনো, উঠার পরে দেখবে কি উঠেই উপর নিচু থেকে উপরে উঠেই খেয়াল করছে যে একটা খাটিয়া পড়ে রয়েছে, একটা বুড়ি একটা মোমবাতি লাশ আছে একটা খাটিয়ার মধ্যে, একদম কমপ্লিট সবকিছু কাফনের কাপড় বাঁধা, সে শুয়ে রয়েছে মাথার কাছে একটা মোমবাতি, বুড়ি বসে বসে কাঁদতে, যারাই দেখছে তারা ওই জিনিসটা দেখার সাথে সাথে এখানে ওই রোডে এই জিনিসটা মোস্ট পপুলার জিনিস যে এখানে খাটিয়া সবার লাশ দেখা যায়।
আরেকটা কথা ভাই যেটা না বললেই না, এটা হলো যে এখানকার মুরব্বী থেকে শুরু করে ইয়াং জেনারেশন মানে এরা পর্যন্ত সন্ধ্যার পরে ঘর থেকে বেরোয়ার মানে বেরোয়ার চিন্তা ভাবনা করে,
এইখানটা তো মনে হয় আসেই না,
এখানে তো আসেই মানে এটা শ্মশান ঘাট ওটা মানে মোস্ট পপুলার,
তো সেই 11:30-12:30 থেকে আসি
কোনো মানুষ কিছুই দেখি না আসে,
তারপর বলছে মানে আমরা ফার্স্টে ডাউট করছিলাম যে হয়তো মানে অন্যান্য মানে দেখা গেছে সবাই মুখে কিংবা মানে মুখে বলতেছে যে এই জায়গাটা ভয়ঙ্কর আমরা ভয় পাই, মানে আমরা চিন্তা করছি চিন্তা ভাবনা থেকে এগুলো হয় মানুষের, একজন বেরোবে না দুজন বেরোবে, গ্রাম শুদ্ধ মানুষ তো বেরোবে না এটা তো কোনো কথা, সামনে প্রায় মানে 2-3টা বাড়িতে যাই যে ছেলে জিজ্ঞাসা করে আন্টি আপনাদের এলাকাটার মানে কি কোনো সমস্যা আছে ভৌতিক, আমরা জাস্ট নর্মালি গেছি যে আমরা লাইক মনে করেন যে মেহমান আসছি এখানে ঘুরতে, তো মহিলা বলে যে বাবা তোমার কি বলবো, আমি পারলে এই এলাকা থেকে দূরে যেতে পারলে পারছি, ঠিক আছে, সন্ধ্যার পরে ঘর থেকে বেরোতে পারি না, মানে ওই আমরা আরেকটা জিনিস থেকে মানে ভীষণভাবে আশ্চর্য হয়েছি, ওই মহিলার একটা মেয়ে আছে 17-18 বছর হবে বয়স, ঠিক আছে, মেয়েটা পুরো প্রতিবন্ধী, আমি জিজ্ঞাসা করলাম সে মানে একটু ইসে করে জিজ্ঞাসা করলাম যে আন্টি প্রতিবন্ধী নাকি, তুমি বলেছে হ্যাঁ বাবা প্রতিবন্ধী আমি জন্ম থেকে, বলছে না, আমি বলি তাহলে, বলছে মানে উনি আর একটা কাহিনী শোনাল যে সন্ধ্যার পরে মানে ঠিক সন্ধ্যার আজান দিতেছে তাতে 1-2 ঘন্টা পরে নাকি ওই নিয়ে বারান্দায় ছিল ওনাদের ঘরে, বারান্দা ছিল, মেয়ে নাকি দেখতেছে, মানে সবাই দেখতেছে যে বাইরে প্রচন্ড তুফান, মানে গাছটা বাড়ির উপর ভেঙে পড়ছে, আর মেয়েটা বারান্দায় ছিল, তখন বারান্দায় ছিল। তারপরের দিন মানে ওখানে মেয়ে সেন্স, পরের দিন সকালবেলা মেয়ে পুরা প্যারালাইজ, কথাও বলতে পারতেছে না, শুধু তাকায় থাকার ক্ষমতাটা আছে আর কিছুই। আর মনে করেন সে এখানে মানে সন্ধ্যা পর কি বাজারে যায় না,
এটা আমরা একটু গেস করছিলাম। আমরা যখন আসতেছিলাম তখন আমাদের এই এলাকাটা দেখে মনে হলো যে এরকমই একটা কিছু হবে। আর এটা সত্যি কথা, এই ভাই যেটা বলছে একটু আগে, শামু ভাই যেটা বললো, মেহেদি ভাই যেটা বললো, এরকম ম্যাস পিপল একসাথে ভয় পাওয়াটা কিন্তু আসলে
রাইট, হ্যাঁ
অবাক ব্যাপার।
হয়তো কিছু মানুষের মধ্যে, ব্যক্তি মানুষের কয়েকজন এমনিতেই ভীতু থাকতে পারে, বাট
আর কিছু না, প্রত্যেকটা এলাকায় একজন দুজন, স্পেশালি এরকম এলাকায় একজন দুজন নাম করা সাহসী মানুষ থাকি যে ওনারা কখনো ভয় পায় না, ওনারা খুব যায় ওইখানে, বাকিরা যায় না।
আমরা এখন সেই জায়গার মধ্যে আছি, চিন্তা করছিস? আমার মনে হয় মানে আমরা একটু দ্রুত করলে বেশ ভালো হবে, মানে আমার মনে হচ্ছে এখানে খুব বেশি সময় থাকা ঠিক হবে না। আচ্ছা তারপর কি হলো মেহেদি ভাই?
মানে এই আমাদের সাথে যে ছেলেটা হিমেল, আর আমরা যে বাড়িতে উঠছি, এখানে আমাদের একজন মামা আছে, জনি মামা, এরা দুজন ফুল মানে গফুরগাঁও এই জায়গাটায় বাজার থেকে শুরু করে এ টু জেড সাহসী লোক হিসাবে খুব ফেমাস। এই হিমেলের ফেভারিট জায়গা হলো মাছের জায়গা, নদীর পাড়ে মাছ ধরে অনেকে দেখছি বেড়া টেড়া দিয়ে, আমি দেখি নাই, প্রথম দেখছি এইবার এখানে। ওই নদীর পাড়ে বেড়া দিয়ে যে মাছ ধরে ওই জায়গায় সারা রাত থাকতে পছন্দ করে, যে জায়গাগুলোটা অনেক হন্টেড। আবার মামার মুখ থেকে একটা শোনার কথা, মামার মতো ফ্রেন্ড সার্কেল একই এজে ছিল একটা ছেলে, তার বাড়ির সামনেই, বাড়ির সামনে একটা পুকুর ছিল রাস্তার এপার ওপার, পুকুরটা পাহারা দিত, কই মাছ চাষ করতো, তাই পাহারা দিত পার রাত সেবেলা। পুকুরের সাইড দিয়ে যে তাল গাছ, বিভিন্ন ধরনের গাছ মানে একটু পরপর লাগানো থাকে, ওইরকম তাল গাছ লাগানো ছিল, বেশি বড় না, আমাদের হাইট থেকে 2-1 ফিট বড় হবে। তো ওইখানে না মাঝে মাঝে একজন বুড়িকে বসে থাকতে দেখা যেত, বুড়ি বয়স্ক, তো উনি যখন কই মাছ রেগুলার চাষ করা শুরু করলো, মাছ বড় হইলো, পুকুর পাহারা দিতে হবে, তখন সে ওইখানে পাহারা দেয় ডেলি। এখন রাত্রেবেলায় প্রতি প্রায় রাত্রেবেলায় বুড়ি তাকে প্রচন্ড ভয় দেখায়, এখন কিরকম টাইপ ভয়, সে ঘুমাচ্ছে, পাহারা দিতে দিতে ঘুমিয়ে গেছে ঘাসের উপর, ঘুম থেকে উঠে যদি চোখ খুললে একজন বুড়ি আপনার চেহারা দিকে ধাপ করে তাকায় রয়েছে, এরকম একটা দৃশ্য দেখলে কে ঠিক থাকবে, ওই রকম টাইপ ভয় দেখা যায়। হঠাৎ করে কি হলো, সে শুধু বলতো আমরা ভয় দেখা, আবার মাছ এত টাকা মাছ নষ্ট করা যাবে না, এরকম টাইপ করতে করতে এক টাইম হঠাৎ কি হলো যে সে একদিন পাহাড়া দিয়ে পরের দিন পাহাড়া দিতেছিল, দৌড়াতে দৌড়াতে বাসায় চলে গেছে, ভয় খুব ভয় পেয়েছে আতঙ্কিত। তার 2-3 দিন পরে তার নাক দিয়ে রক্ত উঠে মারা গেছে, ওই জায়গায় ওইটা অনেক প্রচলিত, মানে বাজারে দাঁড়ায় গল্পটা বললেই সবাই বলে দিল, মুখে মুখে গল্পটা আনছে। এখান থেকে একটু পিছে, পিছনে মানে বলতে কি সামনের দিকে, তার থেকে আর একটু
সামনে এগিয়ে গেলে আমরা ওটা পাবো,
ওই জায়গাটা পাবো, ওই জায়গাটাই।
ওকে, মানে মানে পুরো এরিয়াটাই আমার যেটা মনে হচ্ছে বেশি ব্যাপক মাত্রায় ভয়ঙ্কর, এবং আমরা কোথাও যে অজ্ঞান হয়ে যাওয়া বা পরবর্তীতে একটু অসুস্থ হলে পরবর্তীতে সুস্থ হয়ে যায় এমন পাচ্ছি, কিন্তু এখানে জারি কোনো কিছু প্রবলেম হচ্ছে, বড় ধরনের একটা ঘটনা,
বড় ধরনের প্রবলেম হচ্ছে।
তো মোটামুটি এই ছিল আপনাদের ঘটনাগুলো?
হ্যাঁ এই ছিল,
এই আমাদের ময়মনসিং টুরে গিয়া মানে যত এক্সপেরিয়েন্স,
মানে আপনাদের
সাথে আরেকবার,
হ্যাঁ রাইট, এবং আপনারাও নিয়ে আসছেন আমাদের এখানে। তবে আপনারা খুঁজে যেই ভয়ঙ্কর জায়গা বের করছেন, আমরা নিশ্চয়ই, আমি আর এখানে একটু অবাক হয়ে গেছি যে আপনারাও মানে এত ঘোরাঘুরি করেন। যাক, আমাদের সঙ্গে আরো একজন বন্ধু অনেকক্ষণ যাবত কথাবার্তা বলা হয়নি, ওনার সঙ্গে আমরা একটু পরিচিত হই। আপনার পরিচয়টা একটু ভালো করে জানি।
আমার নাম বিল্লু, আমি লেবির হসপিটালে চাকরি করি, আমার হোম ডিস্ট্রিক্ট মাগুরাতে।
আচ্ছা
আচ্ছা, মাগুরা জেলার শ্রীপুর থানার একদম লাস্ট বর্ডারে আর কি। বাড়িটা এমন এক জায়গায় যে গোড়াই নদী আমাদের বাড়ির, একদম গোড়াই নদীর পারে আমাদের বাড়িটা, গোড়াই নদীর ভিত্তিক আমি যে গল্পটা বলবো এটা নদীরই একটা আমার অন্তত ভয়ঙ্কর একটা গল্প আর কি।
আচ্ছা,
আমার ঘটনাটা হচ্ছে গোড়াই নদীর পারে আমাদের বাড়িটা,
ইনফ্যাক্ট আমার বাসা অন্য একটা নদীর পারে আমার গ্রামের বাড়ি।
আচ্ছা, তো নদীর পারে আমাদের বাড়িটা একদমই নদীর সাথে, সামনে নদীর মানে ঘাট যেখানে মানুষ পারাপার হয়, নৌকা পারাপার হয়।
আচ্ছা আচ্ছা,
তো খেয়াঘাট বলে যেটা, হ্যাঁ খেয়াঘাট। তো আমি তখন আমার বয়স 10-11 বছর এরকম, 5 বা 6 এরকম সম্ভবত আমি পড়ালেখা করি। তো রাত্রে 8টার পরে আমাদের ওই খেয়াঘাটটা বন্ধ হয়ে যায়। বন্ধ হওয়ার পরে তারপরে অনেক সময় 2-1 জন অনেক রাত করে পার হয় আর কি। পার হওয়ার জন্য তারা কি করে, নদীর ওপার থেকে ডাকা ডেকে শুরু করে যে আমাকে পার করে নিয়ে যান, এইভাবে বলে। কিন্তু যারা খেয়ার মালিক এরা তো ঘুমিয়ে থাকে, এরা তো সাধারণত রাতে আর 8টার পরে কারোর পার করতে চায় না, লোকজন অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে। তো আমি একদিন কি করলাম, হঠাৎ আমি তখন জেগে আছি একদম নদীর পারে বাড়ি, আমাদের বাড়ির পার হয়ে তারপরে খেয়ার মালিক যারা তাদের বাড়ি, মানে আমাদের বাড়িতে একদম এট ফার্স্ট আমাদের বাড়ি থেকে এক হাত পরে আর নদীটা একদম কোল ঘেঁষে, মানে ভাঙ্গন এলাকা, তো পার ভাঙ্গে আমরা আস্তে আস্তে বাড়িতে শয়ের পিছনে নিয়ে যাই এইভাবে আর কি। তো ওই দিন রাত্রে আমি পাশের বাড়ি, আমার এক বন্ধু আছে, ওর নাম হলো একান্ত বিশ্বাস, তো ওকে বললাম যে ওই দিন ছিল খুব জ্যোৎস্না রাত, একদম ফুটফুটে জ্যোৎস্না রাত, ওই ভয় টয় করতেছে না এলাকা এলাকাতেই তো আমাদের সব কিছু
মানে ভয়
অদ্ভুত ভুতুরে একটি ছবি ফেসবুকে চলছে, যে ছবিটির সাথে আজকের দড়ের কমিটি ঘটনার অদ্ভুত সাদৃশ্য রয়েছে, আপনারা চাইলে দেখতে পারেন। ফেসবুকের ঠিকানাটি নিশ্চয়ই মনে আছে, facebook.com/abcradio.fm89.2 আমি আবারও বলছি facebook.com/abcradio.fm89.2। প্রিয় শ্রোতা, ঠিক রাত একটাই ফিরব, রাত একটা নামই হচ্ছে দরের গভীরতা আরো বেশি। ফোন করতে পারেন আমাদেরকে দর সম্পর্কে জানাতে এবং একই সাথে দরে যোগ দিয়ে আপনার জীবনের ভৌতিক অভিজ্ঞতাগুলো বলতে। আমাদের নাম্বারটি হচ্ছে 09613892892। আমি আবার বলছি 09613892892। ফিরে আসছি ঠিক রাত একটায়। গভীরতায় আমরা এখন প্রবেশ করেছি, আবেদনটা কিন্তু এক এক জায়গায় এক এক রকম। এই সময়টাতে শহরে কোনো কোনো জায়গায় তিন পতন নিরবতা, রাস্তায় টুকটাক গাড়ি চলছে, সাই সাই করে চলে যাচ্ছে গাড়ি, মোবাইল ল্যাম্পোস্টটা চমৎকার ভাবে এসে রাস্তায় আলো দিচ্ছে, ফুটপাতে কিছু মানুষ ঘুরছে, কিন্তু গ্রামে একেবারে শুনশান ভৌতিক একটি নিরবতা। এই নিরবতা এতটাই প্রখর যে এরও একটা আলাদা শব্দ কানে ভেসে আসে, যাদের গ্রামে থাকার অভিজ্ঞতা হয়েছে কিংবা যারা গ্রাম থেকে ডরের রেসিপি মেনে শুনছেন, তারা ঠিক কি অনুভূতির মধ্যে আছেন সেটা বলাই বাহুল্য। আমরা আবারও ফিরতে চাই ডরে, আপনার এই অনুভূতিটা, আপনার ভৌতিক অনুভূতিগুলো আগামী সপ্তাহের ডরে বলতে চাইলে আমাদেরকে ফোন করুন 09613892892 এই নাম্বারে। আবার বলছি 09613892892 এই নাম্বারে। ফিরে যাচ্ছি গল্পের যে জায়গায় আমরা বিরতি নিয়েছিলাম, ঠিক সেই জায়গায়।
আপনি যেহেতু কথাটা বললেন যে ভয়টাই করতেছে না, তো আমি এর মাঝখানে আপনাকে একটা প্রশ্ন করে রাখি, আপনি কি মানে বিশ্বাস করেন
ভয়
ভূতে?
ভূতে ভূতে আমি তখন বলতো ভূতে বিশ্বাস করতাম না।
এক্স্যাক্টলি এটাই জানতে
চাই, ভূতে বিশ্বাস করি না, আসলে ভূত বলে কিছু আছে? আমি নিজে নিজেই বলতাম যে আমি ভূত দেখবো, দেখি ভূত আমি কি কেমন জিনিস, কিভাবে তারা কথা বলে, কি করে। হ্যাঁ,
তখন পর্যন্ত মানুষের মুখে শুনতে হাস্যকর
লাগে, দেখি আমিও জীবনে একটা ভূত দেবো।
হয় যেমন আমাদের প্রোগ্রাম শুনে অনেকে হাসছে,
অনেকের কাছে মনে হবে যে ঘটনাগুলো তো শুধু মানে কি বলছে, তো যাদের জীবনে ঘটেছে তারাই বলতে পারবে। তারপর কি হলো বিল্লু?
তো সেই আমার বন্ধু একান্তকে নিয়ে আমরা দুজনে বললাম চল নদীর পর, উনি ডাকাডাকি করতেছে, তো ওনাকে আমরা পার করে নিয়ে আসি দুইজন,
মানে নদীর ওপার থেকে কেউ একজন
ডাকতে
এপারে আসার জন্য ডাকতেছে মাঝিদেরকে, কিন্তু মাঝিরা ঘুমায় আছে,
মাঝিরা ঘুমায়
কেউ সারা দিচ্ছে না,
সারা দিচ্ছে।
তখন আপনারা দুইজন চিন্তা করলেন যে আপনারা যাই নিয়ে আসবেন,
আমরা যে নিয়ে আসবো। হ্যাঁ,
আচ্ছা।
লগিদের তো এটা সাপোর্ট দিতে হয়, প্রেশার দিতে হয় আগানোর জন্য। তো এই হালটা আমরা কোথাও খুঁজে পাচ্ছি না, মাঝিরা কি করে এটা খুবই লুকালয়ে রেখে দেয়, এটা বাড়িতে লুকিয়ে রাখে, বাড়িতে রেনা ওই নৌকার আশেপাশেই, হ্যাঁ আঁকা বাঁকা উঁচা নিচু পরিবেশ ভাঙনের এরিয়া তো এরকম আর কি। তো ওটা কোথাও খুঁজে পাচ্ছি না, তো এক পর্যায়ে খুঁজতে খুঁজতে পাইলাম। ওরা এটা টেনে বাড়িতে নিয়ে যান, একটা কারণ আছে, কারণ মানে আমাদের বাড়ি ছাড়া নৌকাটা প্রায় 100-150 ফুট নিচে, অনেক উঁচু। তো আমরা মানে হালটা পেলাম, পেলে ওকে নিয়ে নৌকা আস্তে আস্তে দুজন গল্প করতে মানে মজা পাচ্ছে, মজা পাচ্ছে, জ্যোৎস্নারা ভালো লাগতেছে, দুজন যে ওনাকে পার করে নিয়ে আসলাম। তো আমাদের মনের মানে আমাদের ভিতরে কোনো আশা বা কোনো ইয়ে ছিল না যে ওনাকে পার করবো, কোনো কিছু লোভে এরকম কিছু,
মানে টাকা নিবো,
টাকা নিবো, এই ধরনের কোনো
সাহায্য করার
সাহায্য আসতে। এমনিতেই রাত 10টা সাড়ে 10টা খুব বেশিও না, আর আমাদের তো এলাকাতেই, তো আমরা তখন তো ছোট আমি, এটা দুজন করলাম, গেলাম, যাওয়ার পরে তো ওনাকে পার করলাম। পার করার পরে এভাবে যখন আমাদের আবার আমাদের কুলে চলে আসলাম, ওনাকে যখন উনি যখন চলে যাবে তখন আমাদের দুজনের চারটা টাকা দেয় আমাদের, দুই টাকা করে, তখনকার সময় 2 টাকারও
অনেক দাবি
মূল্য ছিল আর কি। তো প্রথম দিন যখন টাকা দিল তখন আমাদের মধ্যে একটা লোভ তৈরি হলো যে ভালো তো, আমরা যখন স্কুলে গেলে 2 টাকা দিয়ে বন্ধুদের সাথে অনেক মজা করতে পারবো, বেশ ভালো লাগলো। এইভাবে অপেক্ষায় থাকতাম কে কখন কবে এসে ডাকবে। তো এইভাবে অপেক্ষা করতে করতে আমরা দুই বন্ধু প্রায় এরকম পার করতাম, প্রায় পার করতে করতে আমার ভিতরে একটা জিনিস কাজ করলো যে একদিন আমি একা একা পার করবো, কারণ একা পার করলে ওই টাকার ভাগটা তো ওকে দিতে হবে না, এরকম একটা ভিতরে আমার ভিতরে কাজ করলো। মানে আমি এরকম বেশ মানে অনেকদিন ধরে এরকম হয়তো 1 বছর ধরে এরকম পার করতে মানে মানুষের মাঝে মাঝে পার করি টাকার লোভে। মাঝে মধ্যে আমরা দুজনে যাই, মাঝে মধ্যে সিঙ্গেলও যাই। তো সিঙ্গেল যেতে যেতে যখন সাহসটা বেড়ে গেল তখন চিন্তা করলো আমি একাই যাই, ওকে আর নিবো না, হয়তো টাকার পরিমাণটা বেশি পাবো, এরকম একটা দিনে গভীর আছে তখন 12টারও বেশি বাজে। আমি বাড়িতে শুয়ে আছি এবং সেদিন অন্ধকার রাত, গভীর অন্ধকার, গভীর রাত্রে একটা লোক এসে এভাবে ডাকতেছে যে আমাকে এত করুণ চিকন সুরে ডাকতেছে যে মনে হচ্ছে ওই ডাকটা আমি আমি শুধু একাই শুনতেছি,
মনে হচ্ছে আপনাকেই ডাক,
মনে হচ্ছে আমাকেই মনে হচ্ছে এভাবে ডাকতেছে। প্রতিদিন আমি তো যাই মানে ওই লোকটা মানে আমাকেই এভাবে ডাকতেছে। আমি মাঝখানে এমনও লোকের পার করছি যে যারা আমাদের গ্রামেরই মানুষ, আমাদের গ্রামের জেলে সম্প্রদায় আছে, ওরা মাছ বিক্রি করে, তো অনেকে আছে গভীর রাত রাত করে, হ্যাঁ যাদের কাজ শেষ হয় না, হয়তো মাছ বিক্রি শেষ হয় না, তারা তো শেষ করে আসবে সাধারণত। আমি যেহেতু পার করি মানে পারের একটা পরিমাণ আমাকে দেয়, ফি দেয়, আর এমনি খুশি মানে একটু বেশি দেয়, জেলেরা বিশেষ করে বেশি দেয়। তো আমি খুবই লোভে থাকতাম যে ওদের 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 পার করবো, মনে হয় যেন ওরাই ডাকতেছে, নাম ধরে তো ডাকে না যে আমি অমুক বলছি আমাকে পার করে নিয়ে যাও, এভাবে তো বলেন গাছ বলে আমাকে পার করে নিয়ে যাও, ওই মাঝিদের নাম ধরে ডাকে। তারপর আমি এরকম অপেক্ষায় থাকি যে মাঝিরা যেন আসে, ওরা ওনারা যেন পার হয়। তো সেদিন গভীর রাত্রে ওই রকম করুণ সুরে আস্তে আস্তে ডাকতেছে যে আমাকে পার করে নিয়ে যান, আমাকে পার করে নিয়ে যান। তখন আমি আমি ঘুমিয়ে আছি, আমি উঠলাম আস্তে আস্তে। আমি তখন বাড়িতে মানে ছোটবেলা থেকে আমি একা একা ঘুমানোর অভ্যাস, একা একাই ঘুমাই। তো ওই দিন গভীর রাত আমি উঠছি, ওঠার পরে আমার হাতে একটা টর্চ লাইট, ওটা আমার বাবার টর্চ লাইট ছিল, আমি বাবার বিছানা থেকে আসতে এবার টর্চ লাইটটা নিয়ে আসছি। এটা তখনকার লাইট আসলে ব্যাটারি চালিত লাইট, তিন ব্যাটারি দুই ব্যাটারি আমারটা ছিল, তিন ব্যাটারি লাইট, ওইটা আমি নিয়ে বের হয়েছি। বের হয়ে আমাদের বাড়ি থেকে সেই যে গভীর নিচে আস্তে 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 নামছে, এমনই যে রাত্রে মানে কিছু মাটি ধরে ধরে আস্তে 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 নামছে, যদি কেউ সব টের না পায় আমি যাচ্ছি, হ্যাঁ এরকম গভীর রাত, আর সামনে তো এত অন্ধকার কিছু দেখা যাচ্ছে না, মাঝে মধ্যে আমি লাইট মারতেছি, খুব ঘন ঘন লাইট মারতেছি না যে কেউ আমাকে দেখে ফেলবে, মানে এত চুপচাপ যাচ্ছি। এখন নদীর নিচে গেছে, নিচে যাওয়ার পরে নৌকায় উঠছে, নৌকায় তো হাল নাই, ওই দিন আমি হাল আর কোথাও খুঁজে পাই না, এখন হাল যে খুঁজতে যাবো এটাও একটা আমার মানে ভিতরে একটু ভয় ভয় কাজ করতেছি, এত রাত্রে তুই বিভিন্ন জায়গায় ওই ইয়েটা খুঁজতেছি কিন্তু অনুপার থেকে আমাকে ডাকতেছে যে তারা তুই আসেন, তারা তুই আসেন, মানে এত চিকন ছুড়ে ডাকতেছে, মানে বন্ধুটা খুবই ভালো লাগতেছে,
মায়া করা একটা
মায়া দিয়ে মানে ছুড়ে
পুরুষ কণ্ঠ,
হ্যাঁ পুরুষ কণ্ঠ, কিন্তু মনে হচ্ছে উনি আমাকেই ডাকতেছে আর কেউ এই শব্দ শুনতে পাচ্ছে না, আমার কাছে এরকম ভিতরে কাজ করতেছে, খুব ভালো লাগতেছে। তো আমিও মাঝে মধ্যে বলতেছি যে একটু অপেক্ষা করেন, আমি তো হাল খুঁজতেছি, আমি হাল পেলে আপনাকে নিয়ে যাচ্ছি, আপনি অপেক্ষা করেন। তারপরে হাল তো খুঁজে খুঁজে কোথাও পেলাম, পাওয়ার পরে হালটা দিয়ে লাগালাম, লাগানোর পরে আস্তে 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 নৌকা বাঁধছে, নৌকা বাঁধছে এবং ওনার দিকে লাইট মারতেছি, লাইট মারতেছি। তো যখন আমি মানে নদীর অর্ধেক তখন থেকে আমি লাইট মারা শুরু করছি, তো মাঝে কিছুক্ষণ পর মানে নৌকার ঘাটটা কোন দিকে এটা তো অন্ধকার আমি চিনবো না লাইট মারা, তো সেটা চেনার জন্য দিক নির্দেশনা পাওয়ার জন্য লাইট মারতেছি, কিন্তু লাইটটা ওনার ওনার সামনে যে মাঝে মধ্যে পড়তেছে। তো পড়লে পরে দেখি উনি লাইট যখন মারি তখন দেখি যে উনি একা একটা মানুষ, আর উনার হলো একটা সাইকেল আছে, আর সাইকেলের পিছনে মাছের ঝাঁকা, খালি খালি ঝাঁকা, খালি ঝাঁকা। তো উনি কিছুক্ষণ পর বলতেছে যে ভাতিজা লাইট মারা লাগবে না, তুমি তো আসতেছো, আমি তো আসি, লাইট মারা লাগবে না, তুমি চলে এসো, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো, এরকম করতেছে। তারপরে আমি গেলাম, যাওয়ার পরে যখন ওই ঘাটের কাছে কাছে আমি নৌকাটা ভিড়ছি, নৌকাটা বাঁধছি বাসের সাথে, নৌকাটা সুন্দর করে বাঁধছি, বেঁধে ওনাকে ডাকতেছি যে আসেন। মানে উনি এমন একটা কণ্ঠে ডাকতেছে কাছে যে আমি ওনাকে মানে চিনতে পারছি, এরকম মনে হচ্ছে আমাদের গ্রামে দিয়ে জেলে উনি এরকম রাত করে আসছেন। তখন পর্যন্ত কিন্তু আমার ভিতরে ভয়ের কোনো
অবকাশ নাই,
অবকাশ
নাই।
আমার মানে পূর্ব অভিজ্ঞতা
আছে, এটা কিন্তু আসলে খুব সত্যি একটা কথা, বেশিরভাগ ঘটনা কিন্তু এই জন্যই ঘটে। হ্যাঁ, কারণ আমাদের মনে ভয় না থাকা পর্যন্ত কিন্তু আমরা ভয় পাই না, আর পাই না। এবং যেটা এখন হয়তো অনেকে শুনতে ভাবতেছে যে এত রাত্রেবেলা একটা ছেলে 7-8 পড়ে বা ক্লাস 6-7 পড়ে, ওর কি এত সাহস আছে নাকি?
আশেপাশের একটু দূরে কিছু দূরে কিছু কিছু ছোট ছোট নৌকা দেখা যাচ্ছে, তারা মাছ ধরতেছে, একটু দূরে দূরে দেখা যাচ্ছে ছোট ছোট আলো জ্বলতেছে, মাছ ধরতেছে, কিছু আমি শব্দও পাচ্ছি যে তারা কথা বলতেছে, মাছ ধরতেছে বেশ একটু দূরে আর কি। তো নৌকা আমি নৌকা বাঁধার পরে নৌকা থেকে আমি নামতেছি না, নৌকা থেকে নামে ওনাকে ডাকতেছি যে আঙ্কেল আসেন,
মানে আপনি ঘাটে নৌকা
ভিড়ে ওনাকে ডাকতেছি। কিন্তু উনি যখন আমি যখন যাই নদীর মাঝামাঝি অবস্থানে যখন লাইট মারি, উনাকে দেখছি আমি একদম নৌকার ওই মানে ঘাটের যে পাড়টা আছে না, চোরাট বলে যেটা পাহাড়ে নৌকাতে উঠতে হয়, চোরাট বলে আমাদের গ্রামের ভাষায়, উনি চোরাটের পাশেই মানে বাসের চোরাট, চোরাটের পাশেই উনি দাঁড়িয়ে আছে সাইকেলটা উপরে, উনি নদীর পাশে পানির কাছে কাছে দাঁড়িয়ে আছে। তারপর নৌকাটা বাঁধার পরে উনি ওই স্থানটা পরিবর্তন করলেন, কিছু দূর সাইডে পানির কিনারায় আছে, কিছুটা সাইডে চলে গেল, সাইডে যে সাইকেল ধুচ্ছে, তা বলতেছে যে এই তো ধোয়া শেষ হয়ে গেছে, তুমি আসো সামনে এসে আমাকে নিয়ে যাও, সাইকেলটা ধরো, এভাবে বলতেছে। তো তখন আমি দেখি যে উনি সাইকেলটা যখন ধুচ্ছে ওনার হাতে কোনো পানির কোনো স্পর্শ নেই, অথচ পানির একটা শব্দ আমি শব্দটা কিন্তু পাচ্ছি, এবং লাইট মারতেছি যে আঙ্কেল হয়ে গেছে আসেন আসেন। উনি তখনও আমাকে ধমক দেয় যে তুমি বারবার লাইট মারো কেন, আমি তো শেষ হলে তো আসতেছি, একটু অপেক্ষা করো না, তুমি আসো না, এসে আমাকে নিয়ে যাও। তারপরে আমি তখন নৌকা থেকে নামলাম, নৌকা থেকে নেমে ওনার দিকে আগাচ্ছে আস্তে আস্তে, যে ওনাকে আমি নিয়ে যাই সাইকেলটা ধরি, ভালো লাগতেছে যে ওনাকে সার্ভিস দিই, টাকা তো পাবোই আমি। আমি যতটুকু আগাই ঠিক সে ততটুকু পিছনে চলে যায়, অটোমেটিকলি দেখা যাচ্ছে সাইকেলও এবং উনি নিজেও। তো আমি চিন্তা করলাম কি হল, উনি এরকম করে কেন? তখন পর্যন্ত আমার ভিতরে কিন্তু কোনো ভয়ের কোনো কাজ করতেছে না। আমি এরকম বেশ কিছু দূর আগাইছি, হয়তো 30-40 হাত পর্যন্ত আগাই গেছে তার দিকে, সে ওরকম পিছিয়ে যাচ্ছে। তারপর সেই লোকটা আকৃতি ছিল এরকম যে সাদা, একটা একদম ফুটফুটে সাদা না, ডিপ মিডিয়াম ডিপ আর কি সাদা, হ্যাঁ বোরকা যেরকম একদম লং ড্রেস আর কি, একদম মাথা থেকে পা পর্যন্ত,
হ্যাঁ
এরকম টাইপের একদম লং ড্রেস পরে আছে, জুব্বা টাইপের আর কি পরে আছে, কিন্তু ওনার চেহারাটা দেখা যাচ্ছে না, কিন্তু আমি বড়িটা আমি দেখতে পাচ্ছি, কিন্তু কোনো চেহারাটা আমি দেখতে পাচ্ছি না। তো লাইট মারি, লাইট মারার পর দেখি উনি এই সাইকেল থেকে একটু দূরে, হ্যাঁ সাইকেল থেকে একটু দূরে, পানির শব্দ হচ্ছে, উনি পানি ধরতেছে, কিন্তু উনি কোনো পানির কোনো স্পর্শ নেই। এরকম আস্তে আস্তে উনি যখন পিছিয়ে যায়, আমি তখন হঠাৎ এক পর্যায়ে ওনাকে বলতেছি যে কাকা তুমি পিছনে চলে যান কেন, আর তো এখন তো অনেক রাত, আর তো কেউ আসবে না, আসে না, আমরা চলে যাই। এরকম করতে করতে উনি বলতেছে তুমি আরেকটু আগাও, সামনে আসো, আরেকটু সামনে আসো, মানে এরকম করতে করতে আমাকে কেমন ধরে নিয়ে বসছে, এরকম করতে তো তখন হঠাৎ আমার ভিতরে একটা ভয় ভীতি কাজ করতে। এর মাঝে আমি একটা লাইট মারছি ওনার দিকে, লাইট মেরে দেখি যে ওনার পাউচ মাটির সাথে ওনার কোনো স্পর্শ নেই, মিনিমাম 1 হাত মতো এরকম উঁচা উনি, উঁচা মানুষ এবং অনেক লম্বা মানুষ। যখন আমি লাইট মেরে ওনাকে এটা দেখছি, উনি আমার ধমক দিছে, লাইট নিচে তুমি নিচে লাইট মারো কেন, আমাকে এভাবে ধমক দিছে, তুমি নিচে লাইট মারো কেন। তখন আমার ভিতরে একটা ভয় ভীতি কাজ করছে, যে মসজিদে আমি কোথায় আসলাম, নিচে লাইট মারি কেন, উনি হঠাৎ এখন এই কথা বলতেছে, তখন আমার ভিতরে ভয় কাজ করছে। মসজিদে আমি যে আমি একা,
ওই ঘাটের মধ্যে কেউ নাই,
ঘাটের মধ্যে কেউ নাই, অনেক দূরে দূরে লোক দিয়ে একজন মাছ ধরতেছে এরকম দেখা যাচ্ছে,
চাঁদ পর্যন্ত নাই,
চাঁদ পর্যন্ত নেই, বিশাল চর, আচ্ছা তারপর তারপর উনি আমাকে ধমক দিল যে তুমি নিচে লাইট মারো না, তুমি সামনে এসো আমাকে সাইকেল ধরো আমি হেঁটে যাচ্ছি। এরকম করতে করতে আমার তো হঠাৎ ভয় ভিতরে কাজ করলো যে ওনার পাও চাই তো ভূত, আমি তখন কি করব, ভয়ে আমার শরীর কাঁপতেছে, মানে কোনো কথা আমার মুখের মধ্যে বেরোচ্ছে না, হাত কাঁপতেছে, হাত কাঁপতে কাঁপতে এবার এদিকে উনি যখন ধমক দিল না, ধমক দেওয়ার পর থেকে আমার লাইটটা ডিস্টার্ব দেওয়া শুরু করলো, লাইট মারি লাইটের আলো জ্বলে না, বিশাল অন্ধকার, চারপাশে কোন দিক তাকাবো আমি, আমার কাছে এমন মনে হচ্ছে যে নৌকাটা বাঁধ কোন জায়গায় বাঁধেছি, ঘাটটা আমার ভিতরে কাজ করছে না, কোন দিকে যাবো, লাইট ডিস্টার্ব, তাড়াতাড়ি লাইটের পিছনে যে ইয়াটা আছে না পাঁচটা খুললা, খুলে ব্যাটারি একটু ধাক্কা দিলাম, লাইট জ্বলে বন্ধ হয়ে যায়, মানে এক কথায় ডিস্টার্ব দিচ্ছে আর কি। তখন আমার ভিতরে আরো ভয় ভীতি কাজ, মানে শরীরটা একদম পশম আমার খাড়াই গেছে আর কোনো দিক নির্দেশনা আমার ঠিক নাই, এই এই অবস্থায় আমি মানে একটু একটু পিছিয়ে ভয়ে পিছাচ্ছি আর কি, একটু একটু ভয়ে পিছাচ্ছি, পিছাতে পিছাতে উনি তখন আমারে বলেন এই বেটা পিস পেশাস কেন দাঁড়া, এইটা বলে আমারে উনি তাড়া দিছে আর কি, তাড়া দিলে আমি তো পুরো
আপনার দিকে দৌড়ানো শুরু করছি,
আমার দিকে দৌড়ানো শুরু করছে, উনি যখন আমার দিকে দৌড়ায় না আমি তখন এটা স্পষ্ট মনে আছে আমার, যে মনে হচ্ছিল যে উনি তখন একা না, ওনার চারপাশে অনেক বড় একটা মানে বট গাছের মতো ছায়া আমার দিকে আসতেছে, আমি তো পিছনে ঘুরে বিশাল জোরে একটা চিল্লানি দিছি, চিল্লানি দিয়ে আমি মানে এত জোরে চিল্লানি দিছি আমার নদীর ওপারের মানুষ আমার চিল্লানি শুনে মানে ঘুম ভাঙছে, সবাই দৌড়ায় টের পাইছে, হ্যাঁ কে কে, আমি তো প্রচুর জোরে শুধু এক কথায় আমি চিল্লাচ্ছি, চিল্লানো ছাড়া আমার কোনো শব্দ মুখ দিয়ে আসতেছে না, এবং ওপার থেকে বলতেছে কে কে তুই কে, এরকম বলতেছে ওপারের লোকজন, আমি তো আমার নামটা বলবো আমার নাম ক্লিয়ার আমি বলতে পারতেছি না যে আমি বিল্লো আমি বিল্লো, শুধু চিল্লাচ্ছি বাঁচাও বাঁচাও কে আছো তোমরা আমাকে তাড়াতাড়ি নিয়ে যাও তাড়াতাড়ি নিয়ে যাও, ভাই তুই কে তুই ওইখানে কি করতে গেছিস, এরকম বলতেছে বলতে বলতে আশেপাশে যারা যে দূরে যারা মাস্টার মারতেছিল ওরা অনেকে দৌড়ায় আসলো, দৌড়ায় এসে দেখে যে আমি আমি ওই চিৎকার দিতে দিতে ক্লান্ত হয়ে আমি অলরেডি
পড়ে গেছিলাম,
হ্যাঁ পড়ে গেছি, নৌকায় উঠতে পারি নাই পড়ে গেছি আর কি, লোকগুলো এসে দেখে যে আমি, ভাই তুই কি এখানে কি করতে আসছিস কি করতে আসছিস এত রাত্রে, হ্যাঁ সাথে তোর সাথে আর কে কে আসছে, ওরা হয়তো ব্যবসা আমি মাস্টার ধরতে আসছি সাথে তো মাছ ধরা কিছু আসবে দেখো লাইট, তারপরে উপার থেকে লোকজন আর কি আমাকে এসে নিয়ে গেল, আমি তখন বেশ কয়েকদিন অসুস্থ ছিলাম আর কি, আমাদের এখানে তখন একটা জিনিস প্রচলন ছিল যে ভয় পেলে নাকি পেটে ব্যথা হতো পেটে পাথর হতো, এটা আমার বাস্তব আমার এটা হয়েছিল, আমি পুরো তিন চার মাস এই অসুখে ভুগছিলাম, পেটে আমার পাথর হয়েছিল, এটা কোনো মানে এমনি কোনো যে ডাক্তারের মাধ্যমে এটা ট্রিটমেন্ট করে ভালো হয় নাই, এটা কবিরাজ আছে এলাকাতে যে ঝাড়ফোঁক ট্রিটমেন্ট গুলো দেয় এগুলো দিয়ে আর কি আমি আমাকে সুস্থ করেছিল আর কি,
আমি
ঘটনাটাই আমি জীবনে একটা ঘটনা যেটা প্রচুর পরিমাণে ভয় পেয়েছি,
মানে ভয় মানে আমি যদি একটু কল্পনা করে রেহান মানে চিন্তা করো আমরা তো এমনিতে যে তেঁতুল গাছের নিচে বসে আছি, তারপর উনি যে বর্ণনাটা দিছে মানে জাস্ট কিছু বলার নাই, মানে এটা যে ওইটা ফেস করছে সে বলতে পারবে লাইফে ভয় কাকে বলে, বাসায় বসে
হঠাৎ করে
এটা টের পাওয়া যাবে
মানে ডাকতে ডাকতে হঠাৎ করে তার দিকেই চলে আসতেছে এখন বাচ্চা একটা ছেলে
এবং আশেপাশে কোনো মানুষ নাই কিছু নাই নদীর পারে মানে চিন্তা কর,
আচ্ছা ওই ওই জিনিসটার কোনো ফেস আপনার কি মনে আছে,
অনেক লম্বা মানুষ মাথাটা একদমই চিকন ছিল বডিটা একটু হালকা বডির মনে আছে কিন্তু মাথার চেহারা চেহারাটা কালো, তবে সাদা একটা জুব্বা একদম লং ড্রেস পরে সেলাই ছাড়া লং ড্রেস পরে আছে, পাটা কিছু দেখা যাচ্ছে না,
এরপর এরপরে কি আর কিছু ঘটেছে আপনার লাইফে নাকি এটাই মোটামুটি আপনার লাইফে এখনো পর্যন্ত সব,
আরো একটা ঘটনা আছে মানে এটা হলো আমি নিজে মাছ ধরতে গেছিলাম ওই নদীতেই, এটা আমাদের বাড়ি ছাড়া হাফ কিলোমিটার,
এই ঘটনার পর
এই ঘটনা হ্যাঁ এই ঘটনার পর তখন আমি ক্লাস নাইনে পড়ি,
আচ্ছা
মাছ ধরতে গেছি, তখন আমরা মাছ ধরতে যেতাম পাঁচ ছয় জন মিলে, দিনে মাছ ধরতাম রাতে মাছ ধরতাম, আমি এরকম জীবন অনেক মানে জেলেদের সাথে মাছ ধরছি, তো একদিন দিনের বেলায় মাছ ধরতেছি চরের উপরে আর কি সাইডেই চরে আমাদের এই গড়াই নদী, দুপুরে মাছ ধরতেছি মাছ ধরতে তো ওই দিন দুপুরে একটা হিন্দু লোক মারা যায় ওনাকে শ্মশানে পুরাইতে আসতে আর কি, তো আমরা দেখতেছি শ্মশানে পুরাচ্ছে, তখন তো দিন তখন শ্মশানে লোকটা পুরাচ্ছে আমরা হাসাহাসি করতেছি মজা করতেছি, দিনে তো ভয়ের কোনো অবকাশ নেই, তো দিনে ওইখানে মাছ ধরছি, মাছ ধরার পরে হিন্দুদের পুরানোর পরে শরীরের কোনো একটা অংশ পড়ে না, নাভি এবং পিঠের একটা কি জন অংশ বলে আমি সঠিক জানি না, এই দুইটা অংশ পরে না, এই দুইটা অংশ কি করে বাঁশ আছে না বাঁশটা ফাড়ে মাঝখান থেকে কিছু অংশ ফেরে বাঁশের এই মাঝখানে সেই জিনিসটা দিয়ে ভালো করে বেঁধে মানে পানি ছাড়া 20-25 হাত দূরে ওইটা মানে মাটিকে পুঁতে রাখে, তো ওই লোকটা মারা গেছে ওনার ওই জিনিসটা এইভাবে দেখে ওনারা চলে গেছে ওনাদের কাজ শেষ করে, ঠিক ওই ওই দিন এই রাত্রে রাত্রে এবার মাছ ধরতে আসছে ওইখানে, আমরা মাছ ধরতাম হচ্ছে এটাকে অনেক বিশাল এরিয়া নিয়ে জাল ফেলে দুই পাশ থেকে লোকজন টেনে টেনে কাছে
একসাথে দুই মাথায়
দুই মাথায় একসাথে নিয়ে আসে, বিশাল এরিয়া নিয়ে জালটা ছেড়ে ফেলানো হয় আর কি। তো ওই দিন ওই জালটা এমন ভাবে ফেলছে যে ওইটা মাঝখানে পড়ে গেছে। তো জেলেরা তো ভালো জানে কোথায় কিভাবে জাল ফেললে মাছ ধরা যাবে, জাল টানতে টানতে এক পর্যায়ে ওই জাল এসে ওই বাঁশে বেঁধে গেছে। কিন্তু ওই দিন আমার একটু ভয় ভয় করতেছিল, যখন জালটা যতক্ষণ ওদের সাথে কাজ করতেছি ওদের কাছে কাছে থেকে জাল টানতেছি, খুব বেশি দূরে যাচ্ছে না, ভিতরে ভয় কাজ করতেছে, কিন্তু ওই ভয়টা ওদের আমি বুঝতে দিচ্ছি না। কিন্তু ওই জল জালটা যখন বেঁধে যায় তখন ওরা কোন টের পাই যে জালটা বেঁধে গেছে, তখন আমারে বলতেছে জালটা ছাড়াই দিতে। এখন আমি আমাকে তো যেতেই হবে, তো ওরা আমারে বলতেছে যে তুই যে ওইটা ছাড়াই দিয়ে। তো আমি চিন্তা করলাম যে আমি কিভাবে যাই, ভিতরে ভয় কাজ করতেছে, ভয়টা ওদের বুঝতে দেওয়া যাবে না। তো আমি গেলাম, আমি পানিতে কিছু দূর অর্ধেক গেলাম, ভিজে অর্ধেক গেলাম, যাওয়ার পর আমি ফিরে আসছি, আমি বলছি যে আমার ভয় লাগতেছে আমি যেতে পারবো না। তখন ওরা বলতেছে তুই গেছিস, তুই ভিজে গেছিস, তোকেই তো যেতে হবে, আবার আবার কে যাবে, তোমাকে যেতে হবে, যাও, এরকম ঝাড়ি দিল। পরে গেলাম, খুব বেশি দূরেও না, কিন্তু দূর না হলে ভয়টা তো ওইটা মানাচ্ছে না। হ্যাঁ, অনেক চেষ্টা করতেছি, জাল অনেক ভারী জাল, তো অনেক বড় জাল, ওইটা জাল সহ ওই বাঁশের উপর দিয়ে পাশ সাইডে ফেলতে হবে যেরকম, কিন্তু আমার যে শক্তি সামর্থ্য এটা আমি পারতেছি না। তো এরকম আর ওই যত ওর কাছে যাচ্ছি আমি তো চেষ্টা করতেছি দূর থেকে ওইটা ফেলানোর জন্য, যে ওর কাছে যত দূরে না যাই আমি পারি, কিন্তু দূরে যেয়ে পারতেছি না, ওইটা বাঁশ না ধরলে তো আমি পারবো না, কিন্তু বাঁশটা আমি কিভাবে ধরবো। কিন্তু ওরা বলতেছে ভয় কিসের, তো আসি এখানে তুমি করো, করতে করতে এক পর্যায়ে একটা মাছ আসতো, একটা মাছ বড় মাছ, চিতল মাছ এসে আমাকে পায়ে আঁকড়ে ধরছে, মাছ পালানোর জন্য হয়তো ছোটাছুটি করতেছে,
পায়ের মধ্যে
আমার পায়ে লেগেছে, পায়ের মধ্যে লেগলে আমি চিৎকার করে উঠছি যে বাসার কোথাও আমাকে মরা মানুষের টেনে নিয়ে যাচ্ছে, মরা মানুষের টেনে নিয়ে যাচ্ছে। এরকম স্রোত ছিল এখানে, আর জায়গাটা হলো একটু শশান্ত, একটু কোল ভাঙ্গা টাইপের আর কি। তো ওরা তাড়াতাড়ি একজন এসে আমাকে আর কি ধরে, আমি তো চিল্লাই দিই, আমি নদীতে আর কি ওই জাল ধরে ধরে ভেসে আছি। ওই প্রচুর আমি একটা ভয় পাইছি ওই দিন, যে বেনির ভিতরে ভয় কাজ করতেছিল, হয়তো এটা
আসলে এটা ওইটার কারণে
মানুষই এসে আমাকে ধরছে, এটা এটা বড় একটা ভয় পাইছি ওই দিন আমি।
তো রেহান, মানে বিশেষ করে ওনার সেই নৌকার ঘটনা, মানে আমার মনে হয় পুরোই এক ঘটনাতেই আজকে
সেটাই আমাদের এখানে তো মানে এবিসি রেডিও তো কম মানুষ না, প্রচুর প্রচুর পরিমাণে মানুষ শোনে, তার মধ্যে নিশ্চয়ই ওনার মতন উনি যেরকম ছোটবেলায় আশা করি মাইন্ড করবেন না বিল্লো ভাই, একটু দুষ্টই ছিলেন, তো এরকম দুষ্ট কেউ যদি থাকে তাহলে তাদেরকে আমি বলবো এই এক্সপিরিয়েন্সটা বোঝার জন্য।
আমার মনে হয় যারা ডর শুনবে এই ঘটনাটা, ডরে ঘটনাটা আমি জানি না রাতের বেলা তাদের কাছে কিরকম এফেক্ট ফেলবে, তবে আমার মনে হয় যেখানে থেকে যে অবস্থাতে থেকেই শুনুক এই ঘটনাটা ভয় পেতে বাধ্য।
ভয় আমি পাওয়ার পর থেকে আজও আমি রাতের বেলায় কোনো কিছু দেখলেই কেমন যেন ভয় পাই আমি, সেই ভয় এখনো ভিতরে আমার কাজ করে।
না আসলে আপনার গল্পটা অন্যরকম ভালো লাগছে, আর আমাদের সাথে তো আরো মানুষ আছে তাই না সুমন?
আপনার নাম?
নামটা বলতে চাচ্ছি না।
আচ্ছা, আপনি নাম বলতে চাচ্ছেন না? আচ্ছা, আপনি যেহেতু নাম বলতে চাচ্ছেন না, আমরা সেক্ষেত্রে এখানে এক কাজ করি, ওনাকে আমরা ভাই নামেই বলি।
অবশ্যই,
ঠিক আছে ভাই। তাহলে আপনি যেটা বলছিলেন যে আমরা একটু মানে আপনাকে দেখেও যেটা বুঝতে পারছি যে আপনি খুব বেশি কথা বলতে চাচ্ছেন না, আপনি একটু কম কথার মধ্যেই সবকিছু শেষ করতে চান।
মানে আমার সন্ধ্যার পরে পুরোপুরি আমি একা হয়ে যাই, আমার সাথে কেউ থাকতে পারে না, আমার
কোনো বন্ধু বান্ধব কেউ সাথে থাকতে
পারে না, বন্ধু বান্ধব কেউ থাকতে পারে না, শুধুমাত্র আমার যারা রিলেটিভ, যারা যাদের সাথে আমার মা বাবা কিংবা আমি এইসব ব্যাপারগুলো শেয়ার করছি, তারা যারা যারা জানে অনেকেই সন্ধ্যার পর আমার সাথে থাকতে চায় না।
কেন?
আমার সাথে কেউ থাকে, এমন কেউ থাকে যে সে পৃথিবীতে নাই। আমার কিছু দু একটা বন্ধু মারা গেছে স্কুল লাইফে, তারপরে গাড়ি অ্যাক্সিডেন্টে কিংবা যে কোনো কারণে তারা আমার সাথে থাকে।
এদের সবারই কি অস্বাভাবিক মৃত্যু হয়েছে?
না, স্বাভাবিক অস্বাভাবিক,
মানে মোটামুটি যাদের আপনি বলতে যাচ্ছেন যে এমন কিছু মানুষ আপনার সাথে থাকে যারা অলরেডি পৃথিবীতে আর এক্সিস্ট করে না?
না, যেমন এসএসসি করে যখন ঢাকা আসছি, ঢাকা আসার পরে বাবা যখন বাইক কিনে দিচ্ছে তখন মানে নতুন নতুন বাইক চালাই এবং অনেক ফ্রেন্ডরা স্ট্যান্ডও করে,
স্ট্যান্ডের কথা বলছেন, বাইকের স্ট্যান্ড যে দেখানো হয়
তখন এটা এত অ্যাভেলেবল না হইলো, মানে আমরা যে পাশে ছিলাম ঢাকার ওই পাশে অতটা দোতরিয়া না। ওইটা করতে যে সোনারগাঁ রোডে আমাদের একটা বন্ধু মারা গেছে,
গাড়ি অ্যাক্সিডেন্টে, এবং ও লাস্টটা আমি ক্যারি করছি সোনাগাঁ থেকে ঢাকা পর্যন্ত আনার জন্য। তখন টেম্পুতে আমি নিয়ে আসছিলাম, আমার কোলে ছিল, তো ও আমার সামনে হুন্ডা চালানোর সময় প্রায় ও আমার সাথে থাকে।
বুঝতে পারলাম না, মানে আপনি যখন হুন্ডা চালান আপনি অনুভব করেন যে আপনার এই বন্ধু আপনার?
ভাইয়া অনুভব একটা ব্যাপার, মনে একটা অনুভব, আমি শারীরিক অনুভব করি যে ওর পিছনে বসা, ও আমার ধরে রাখছে, কিংবা ওর পায়ের সাথে আমার পা লাগতেছে, এরকম একটা। যে
ওর ওর কথা আলাদা ভাবে যদি না বলি, মৃত মানুষের সাথে আপনার যে কানেকশন, ঠিক আছে, যেটা প্রায়ই হচ্ছে মাঝে মাঝে, আপনি কি এর কোনো কারণ খুঁজে পেয়েছেন?
না এখন পর্যন্ত।
তারা কেন আপনার কাছে কি কোনো খবর দিতে আসে যে আমার এই জিনিসটা দরকার, বা এই জিনিসটা আমার শেষ হয়নি, এই জিনিসটা তুমি শেষ করে দাও,
এরকম কেউ কোনো মেসেজ টেসেজ দেয় না, কিন্তু মানে দেখি যতটা অনুভব করি ততটা।
তো আপনি এগুলো দেখে মানে আপনার ভয় লাগে না? বা
প্রথম প্রথম খুব ভয় লাগতো, প্রথম প্রথম বাবা মার বলতাম, ঢাকাতে আসার পরও একা থাকতে পারতাম না, হুজুর ফকির মুসলমান ধর্ম ছাড়া অন্যান্য ধর্মেরও যারা ওদেরও মাধ্যমে চিকিৎসা করানোর চেষ্টা করছে, কিন্তু আমার সবচেয়ে মানে অদ্ভুত এই ব্যাপারটা যে আমার চিকিৎসা কেউ করতে চায় না, খুব আগ্রহ নিয়ে আমার চিকিৎসা করতে আগায়, কিন্তু দুই দিন তিন দিন পরে আমার কাছ থেকে যে খরচ নেয় যে চিকিৎসা করার জন্য, সেটা সহ আমাকে ব্যাক করে, সে যেটা খরচ করছে সেটাও রাখে না, সে আমাকে পুরোটা ব্যাক করে।
আচ্ছা, যে এই জন্যই কি আপনার একাকিত্ব যে সন্ধ্যার পরে বা ওই সময়টাতে?
সন্ধ্যার পরে আমার বন্ধু যদিও আমার পিছনে হুন্ডায় ওঠে, কিন্তু আমার সাথে বসে ওরাও অনুভব করে যে ও আমার পিছনে বসতো, ওর পিছনে অন্য কেউ বসছে। আমি রাত্রে হুন্ডা চালানোর সময় আমি হুন্ডার সবসময় লুকিং গ্লাস আমার ঘুরে রাখতে হয়, কারণ আমি তাদের চেহারা দেখতে চাই না।
তার ভেতরে একটা কষ্ট যে আছে সেটা আমরা এখানে যারা আছি ফিল
করতে পারছি,
হয়তো উনি বিষয়টা খুব ওইভাবে এক্সপ্রেস করতে পারছে না, বাট এটা আমরা দেখে অনুভব করতে পারছি। তো আমরা ডর টিমের কাছে একটু শুনেছিলাম যে আপনি লঞ্চে অনেক ঘোরাঘুরি করেন, লঞ্চের এত ঘোরাঘুরি কেন হয়?
আমাদের বাড়িটা যেখানে নদীপথটা প্রধান মাধ্যম
লঞ্চে যাতায়াত করতে,
হ্যাঁ, তো সবসময় আমরা যাই, আমরা বছর দেড়েক আগে লঞ্চে যাচ্ছি, রাত্রে লঞ্চে সদরঘাট থেকে ছাড়ার পরে রাত্রে 11:30-12টার দিকে ছাদে গেছি, ছাদে যাওয়ার পরে ব্রিজের সামনে যেতে গেছি যেখানে চালানো হয়, তার সামনে যাওয়ার জন্য আগেছি, এর মধ্যে দেখলাম যে দুটো সাইডে লাগানো, একটা লাগানো তো ঘুরে আরেকটা দিকে গেছি লাগানো, লঞ্চে স্টাফ ডাকলাম, বললাম যে খুলে খুললাম সামনে যাবো, ভাই সামনে যায় না, দাঁড়াতে পারবেন না, যাওয়া দরকার নেই, দাঁড়িয়ে দেবো না, কিল লেগে না ভাই, যাওয়া দরকার নেই, দাঁড়িয়ে পারবেন না, মেরাজটা খারাপ হয়ে গেলো, যে গরমের দিন শীত বাতাস লাগে না, কেবিনের ভিতরে ফ্যান চললে কিন্তু কোনো ইয়া না, তো বাজে রাত্র 12টা-1টার মতো, যে এখন সামনে যেতে পাওয়া যায় দাঁড়াই তো নয়া দিয়ে খিলিয়ে গুছাছে, চিৎকার দুই তিনবার চিলে চিলে করার পরে ও খুলে দিয়েছে, খুলে গুছে যে আসলে দাঁড়াবেন দাঁড়ান পরে কিছু করতে পারবেন না, তো খুলে দেওয়ার পরে দেখলাম যে ভিতরে ওরা দুইজন আছে, ওদের যে মানে যে স্টারিংটা ধরা, ও আমার দিকে তাকায় রয়েছে পুরা মানে রাগ চোখে, ওর হাতে সিগারেট, ও সে অবস্থা চালিয়ে যাচ্ছে, তো আমি ওর দিকে তাকায় একটা হাসি দিয়ে বললাম যে কি হয়েছে, আপনি রাইতে না করলাম এরপর আপনি আইলেন, একথা করে থামিয়া গেলো, থামিয়ে যাওয়ার পর আমি সামনে দাঁড়াইলাম, সামনে দাঁড়ায় সিগারেট ধরাইছি, এর মধ্যে আমি যে পাশে দাঁড়ানো লঞ্চের সামনে সাইডটা মানে নাকের মতো এরকম থাকে কোন একজন, আমি এক পাশে দাঁড়ানো একটা দড়ি বাঁধা, দড়ির উপরে হাত মানে এক পা উঠে দাঁড়াইছি, এমন দেখি দড়ির অপর প্রান্তে যে পাশে বাঁধা সেখানে একটা মহিলা দাঁড়ানো অস্বাভাবিক ভাবে দাঁড়ায় রয়েছে, চুলোর তাছে আমার এই পাশে কোনো বাতাস নেই, ভাবসা গরম একটা, কিন্তু ওনার এই পাশে ওনার আঁচল উঠতেছে চুল উঠতেছে, আমিও তাকায় রয়েছি, আমি ওদের দিকে ব্রিজে তাকানোর পরে দেখলাম যে ওরাও তাকায় রয়েছে, ওরা অনেকটা মানে ভীতু ভাবে তাকায় রয়েছে, হ্যাঁ মহিলার দিকে ওরাও তাকাইছে, তো লঞ্চ মোটামুটি স্বাভাবিক গতি ছিল, তো এর মধ্যে যে মাস্টার থাকে মাস্টার লঞ্চ থামাই দিচ্ছে, লঞ্চ থামানো একেবারে থামানো যায় না, কখন ইঞ্জিন বন্ধ করলো লঞ্চ অনেক আগায়, তো আমি ওরা যা করলাম যে কি আপনি বন্ধ করলেন কিল্লি গা লঞ্চ কেমন ইয়া করলেন কিল্লি গা, তো দাদুর যা পারেন পরে এতটুকু শুধু করলো, পরে আমি তাকালাম দেখলাম মহিলাটা, আমি বললাম যে একটা মহিলা আপনিও দেখছেন, আমি তো হয় দেখলাম তো জান কি মহিলা দেখেন এখনো কথা অর্থ করেন না, পরে যখন আমি যখন দরজা ক্রস করে যখন সামনের দিকে মানে দেশের তালাক খুলে দিব দেখা ও বের হয়েছে দিক থেকে, তখন দেখলাম যে ওদের দুজনের শরীরে একজনের শরীর জামা কাপড় নেই, পরে আমি আর ওনাদের না থাকে যাই, পরে চলে গেলাম, পরে সকালবেলা যখন নামবো লঞ্চ থেকে পরে দেখি যে নিচে বসে একজন ঘাটে লঞ্চ ভিড়ছে 5:30-5:30 দিকে, আমি নামছি দেরি কইরা, পরে জিজ্ঞেস করলাম যে কি কালকে এমন কি হইল, ভাই যা দেখছেন কি ওর কাছে কোয়েন্ট হয় না এডি হয় লঞ্চে, এবং আপনি আজকে দেখছেন অনেকে দেখতে পারে অনেকে সহ্য করতে পারে অনেকে সহ্য করতে পারে না, আর আমার 2003-এর থেকে যে সমস্যা শুরু হয়েছে ওইটার পর থেকে
এটা আমার স্বাভাবিক মনে হয়নি।
আপনি তো এই ধরনের কিছু একটা সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন, তো এই বিষয়গুলো আপনার কাছে স্বাভাবিকই মনে হয়। তো সাধারণত কি মাস্টার ব্রিজে আপনি দরজা বন্ধ রাখার কথা বলছিলেন, বা এই ধরনের কারণেই কি দরজা গুলো কি রাতের বেলা বন্ধ রাখে বা কিনা?
মনে হয় কারণ ওরা সব সময় আপনি দেখবেন যে মানে আমি যেটা দেখছি আমি যে সব লঞ্চ ব্যবহার করি ওরা ওই দুই পাশে ধরে গেট থাকে এগুলো লক করে রাখে, ওরা সম্পূর্ণ ভিন্ন ভাবে লঞ্চ চালায়। 2006 শেষের দিকে রাত্রে এরকম লঞ্চে যেতেছি, লঞ্চে সব সময় যখন লাফ ক্যারি করে লঞ্চের নিচে কখনো লাফ রাখে না, ডেকে রাখে না, দোতলায় কেবিনের পিছনে রাখে না, সবসময় ছাদে উঠাইয়া একবার পিছনে রাখে আর নাইলে একবার সামনে রাখে। তো একদিন যাইতেছি আমরা দুজন ফ্রেন্ড ছিলাম, তো লাফের সাথে কেউ নাই, তো লাফটা রেখে দিয়েছে সাধারণত কোনো লাফ কেউ রাখবে
কফিন বন্দি
কফিন না কাঠের বাক্স উপরে প্লাস্টিক দেওয়া। প্রথমে বুঝতে পারিনি, পরে রাত্রে লঞ্চে যাতায়াত করি তো বন্ধু বান্ধব সবাই যদি একসাথে চার পাঁচজন থাকি তাহলে লং ঘুরি, লঞ্চে তো কেবিনে বসি একটু নিচে যা চা খাই আর ক্যান্টিনগুলো থাকে নিচে তো ঘুরে পড়ি। তো ছাদে আসছি মানে লঞ্চে বাতাস আসছে, হালকা হালকা শীত পড়ছে, অক্টোবরের শেষের দিকে, আমরা কেউ বুঝি না, আমরা সবাই মানে লঞ্চের পিছনে বাক্স রাখা তো আর আমরা কেউ কারণে যাই কি আছে, আমি আর আমার দুটো বন্ধু যাই বসছি, দুজন দাঁড়ানো আর তিনজন বসা
বাক্সের উপরে বসছেন।
হ্যাঁ প্লাস্টিক করা, তো দুই পাশে যে রাস্তার বাক্সে মাথা কাছে পায়ে গেছে হ্যান্ডেল অনেক
আপনারা বুঝতে পারেন
না না। আর রাত্র তখন বাজে দাঁড়ায় দোয়া দূর যে যত পারি করছি, পরে কেবিনে যা বসছি, কেবিনে যা বসে টাস টুস খেলতেছি, চার পাঁচজন তো কেবিনের মধ্যে ঘুমানোর কোন ইয়া নেই, এর মধ্যে লঞ্চের মধ্যে চিলাচিলি শুরু হয়েছে, কি হয়েছে জানার জন্য বাইরে আমার ইঞ্জিনের পিছনে লয়ে গেল, ওই যে অনেক সাউন্ড থাকে ইঞ্জিনের লং ইঞ্জিনের সাউন্ড প্রচুর থাকে, পরে যাই সামনে যে লাশের বাক্সের মধ্যে বলছেন লাশের বাক্স পুড়ে গেছে, পুড়ে গেছে মানে পুড়ে যায় কেমনি, লঞ্চের ছাদের উপরে রেলিং দেওয়া, লঞ্চের বাক্সটা তো উপরে দিয়ে রেলিং দেওয়া, এর মধ্যে পরে কেমনি তবে এটা তো কেউ জানে না লঞ্চের তুমি পড়ে গেছো সাউন্ড হয়েছে, আমরা দৌড়ে মাস্টার বাড়িতে বাইরে দেখা যায় যে সেটা লাশের বাক্স নাই, নীল কালার প্লাস্টিক থাকে না, সে আবার আমরা টপে টুলে মারছি সাউন্ড পাইছে অনেকে কিছু একটা পড়ছে কিন্তু এরপর আর নাই। তো এরপরে মাস্টার জানিয়ে গেলাম যে বাইক কি লঞ্চ কি থামাবে নাকি, আমার কাছে আপনারা কি পাগল হয়েছেন, আপনার ওর ক্ষমতা এলাকায় যা দেখে এই জায়গায় কোনো কথা কয়নি, তাহলে জিগে যাচ্ছেন কি আপনার কাম আপনারা ঘুমান যে কেমন ঘুমান আপনার ওই সব ব্যাপারে কোনো দাদা মানে জানার দরকার নেই। পরে জিজ্ঞাসা করতাম যে কোন এলাকার লাশ কি আসায় বিষয়, পরে ওরা আমাকে কিছু কয়নি, আমরা লাশ আছে লাশ নাকি ডাকাত উড়াই দিয়ে গেছে, যতটুকু আছে যে উড়াই দিয়ে গেছে কইছে শেষ গাড়ি দিয়ে থাকে সেই রাত নাই সে নামাই নিব।
আচ্ছা আচ্ছা
এতটুকু।
আর কোনোদিন কোনো ধরনের ঝামেলায় কি পড়েছেন বা কোনো কিছু লঞ্চ নিয়ে কোনো কিছু আছে নাকি আপনার, যেহেতু লঞ্চে এত ঘোরার অভিজ্ঞতা?
লঞ্চের সবচেয়ে স্মরণীয় যে ঘটনাটা এটা আমার মনে হয় আমি কোনোদিনও ভুলতে পারবো না। তো 2010 খেয়াল নেই হয় দশের শেষের দিকে কিংবা 11 ফার্স্টের দিকে আমাদের লাইনে একটা লঞ্চ মুন্সিগঞ্জ ডুবে গেছিল রাতে, ওইটার মধ্যে আমরা প্রায় সময় যাতায়াত করতাম, তো ওইটা অনেক ইস্টার আমাদের পরিচিত ছিল, বয়সটা 25
মানে
যেটা আমরা বুঝি
সেটা ভালো
যে ওদের দেওয়া সবসময় চা যা যা লাগে দরকার ওদের দিয়ে আনাইয়া, তারপর যাওয়ার সময় টুকটাক কিছু
ভালো সম্পর্ক ছিল আর কি,
প্লাস আমরা ওদের দিয়ে ভাত টাত আনাইতাম, আবার ওদের জন্য কিছু নিয়ে আসতাম ঢাকা থেকে দেশে যাওয়ার সময় টুকটাক কিছু নিয়ে যেতাম, তো ওরা খুশি হইতো
একদম ছোট ভাইয়ের মতো।
হ্যাঁ ওরা সবসময় আমাদের টুকটাক খেদমত করতো। তো যে লঞ্চ যেটা দুর্ঘটনা ঘটছিল ওইটা যেদিন দুর্ঘটনা ঘটে তার আগের দিন আমি লঞ্চে যাই গ্রামে।
আচ্ছা
যখন দুর্ঘটনা ঘটে আগের দিন যদি যখন গেছি তখন ও খুব আন্তরিক ভাবে ইয়া করছে, আমাদের খাবার দাবার এনে দিচ্ছে, খেদমত করছে, তারপর আমরা সবাই একসাথে
ওই লঞ্চের কোন স্টাফ,
হ্যাঁ লঞ্চের স্টাফ।
আচ্ছা
তো ওর নামটা আমি বলতে যাচ্ছি না,
ওকে ঠিক আছে।
কেবিনে বসে আমার বন্ধুরা যখন সবাই আড্ডাটা মারছি চা ঝা ইয়া করছি, তখন ওই আমি বুঝলাম যে আমার মাথাটা ব্যথা করতেছে, তো একটু মাথাটা টিপা দিত, আবার মাথা টিপে দিচ্ছে, শরীর টরীর একটু ম্যাসেজ করে দিচ্ছে। পরের দিন যখন অ্যাক্সিডেন্ট হয় তারপরে লঞ্চটা উঠে মুন্সিগঞ্জের এক সাইডে রাখা ছিল নদীর পারে,
তোলা হয়েছে
হ্যাঁ পানির নিচ থেকে তোলার পরে লঞ্চটা সাইডে রাখা হয়েছিল। এর দুই তিন দিন পরে আমি
গ্রাম থেকে ঢাকাতে ব্যাক করতেছি। মুন্সিগঞ্জ একটা কাজে নামছি, সারাদিন কাজ শেষ করিয়া কিছু মাঝে ফ্রেন্ডদের নিয়ে আমি নদীর পাড়ে আসলাম যে লঞ্চটা ডুবছে, তোমরা কি আসছিলা? কয় হ আসছিলাম, কি আসে বিষয়টা দেখি। তো এটা কইয়া লঞ্চটা উঠলাম, লঞ্চটা সাইডে রাখা অর্ধেক পানির নিচে। আর বলেছি যে এই লঞ্চটা যেদিন অ্যাক্সিডেন্ট হলো আগের দিন গেলাম রাত্রে, আর এখন এই অবস্থা। তো এক কইতেছি এর মধ্যে ওই যে যে ছেলেটা সবসময় চা ঠাই না দিত আমার সাথে ভালো সম্পর্ক ছিল, ও আমার বলতেছে যে ভাই দেখছেন কি একটা অবস্থা হইলো আগের দিন গেলেন
হঠাৎ করে। আপনি
তিন চারজন ছিলাম এর মধ্যে, আমি হইলো সাইডে দাঁড়াইছি আর ওর হলো পিছিয়ে দিকে গেছে আস্তে আস্তে। আমি সিগারেট বাজাচ্ছি, এর মধ্যে দেখি আমার কইতেছে যে ভাই দেখছেন কি অবস্থা রইলো, লঞ্চটা ডুবে গেল, এই লঞ্চটার মধ্যে আগের দিন গেলেন। পরে আমার দেখাই যাচ্ছে, দেখা আমার উপরে দোতলায় নিতে আছে। তো আমরা যে কেবিনে ছিলাম ওই কেবিনের সামনে গেছে, পরে কইতাছে যে এই জায়গায় এত লোক মারা গেছে, এই জায়গায় তো নেমনে লাশ বাইর করছে, আমার সবকিছু বুঝে যাচ্ছে। আমার মাথায় তখনও ঢোকে নাই যে ওই জায়গায় কিনলি গেত রাত্রে, সন্ধ্যাবেলা তো আর এই জায়গায় থাকার কথা না। যে কেবিনে আমরা ছিলাম সেই কেবিনের সামনে নিয়ে গেলো, নিয়ে যাওয়ার পর বলতেছে যে দেখেন ভাই এই জায়গায় তো আপনারা কোটি পেরিয়েছিলাম, এই কথাটা বলছে। আর আমার ফ্রেন্ড আমার পিস থেকে লাগতেছে যে এই জায়গায় শোক
মানে যে এতক্ষণ আপনার যে কর্মচারীটা দেখাচ্ছিল
সে নাই। তারপরে অনেকক্ষণ ডাকারই বসছি, পরে নাই। এরপরে ওর এলাকায় যে ওর বাসায় খোঁজ খবর নিছি, পরে শুনছি যে ওর লাশটা পাওয়া যায়নি।
মানে কি মানে আপনার দেখাইছে এতক্ষণ মারা গেছে,
লঞ্চ দুর্ঘটনা মারা গেছে এবং তার লাশটা পাওয়া যায়নি।
আসলে চিন্তা করছিস মানে আপনি কয়দিন পরে জানতে পারলেন যে এই ছেলেটা মারা গেছে?
এই ঘটনার পাঁচ ছয় দিন
পরে আপনি জানতে পেরেছেন যে
গ্রামে যাবার খবর লইছি যে ওই কুই শুনছি যে ও মারা গেছে, কিন্তু ওর যে লাশটা পাওয়া যায়নি এটা জানতাম না, ওর বাড়িতে যাই জানছি।
আসলে শেষ মুমেন্টে এসে ওনার কথা যে এরকম কিছু ওনার কাছ থেকে শুনতে পাবো দোস্ত, আমি মানে চিন্তাও করতে পারিনি।
না ওনার যে কানেকশন গুলো যেটা উনি না চাইতেও ক্রিয়েশন হয়ে যাচ্ছে, ওনার এটা ওনার ভিতরে আছে আমি যা বুঝতেছি।
সরি ভাইয়া আমি আর কন্টিনিউ করতে যাচ্ছি না, আমি আর বলবো না, তো প্লিজ আমি আসি।
আপনি চলে যেতে যাচ্ছেন, আপাতত আমরা তো একা আপনাকে ছাড়তে পারবো না। হ্যাঁ আমার মনে হচ্ছে যে আমরা আমি জানি না কেন জানি এই জায়গায় আর খুব বেশি সময় থাকতে ইচ্ছে হচ্ছে না।
রাইট, আমার ইচ্ছে হচ্ছে না আসলে সত্যি কথা।
শুনুন ভাই, এটা আমার অনুভূতি হচ্ছে এরকম যে আমার মাথাটা ভার হয়ে যাচ্ছে, আমার শরীর কেমন যেন হয়ে যাচ্ছে।
মেঝি ভাই
দ্রুত ওখান থেকে চলে যাওয়াটাই বেস্ট,
ইটস টাইম টু মুভ। সাহসের মনে হয় একটা লিমিট থাকা উচিত।
থাকা উচিত, আর আমার মনে হয় কি সবকিছুরই একটা লিমিট থাকা উচিত। কাউকে যদি আমরা ডিস্টার্ব করতে থাকি এখানে সেটাও একটা লিমিট থাকা উচিত।
তারপর শ্মশান এরিয়া তো এখানে হিন্দুদের সব মানুষ এখানে পুরানো হয়, দূর দূরান্ত থেকে মানুষ এখানে,
এবং সবাই সবাই যেহেতু বলছে রেহান চল আমরা মুভ।
আজকের মতো শেষ হয়ে গেল ডর, আগামী সপ্তাহে আবারও ফিরে আসবে গাঢ় অন্ধকারে, জীবনের অবিশ্বাস্য সব ঘটনাগুলো আপনার সামনে তুলে ধরবার জন্য। আজি কিবরিয়া, সুমন, রেহান এবং সাউন্ডে লোকানো, আর আজকের এই ময়মনসিংহের গফর গায়ের তালতলার কোনো একটি হন্টেড প্লেসে বসে যাদের জীবনের ভৌতিক অভিজ্ঞতাগুলো আপনার কানে পৌঁছলো তাদের পক্ষ থেকে শুভরাত্রি। আগামী সপ্তাহে পরে যোগ দিতে চাইলে ফোন নাম্বারটা আর একবার বলে দিচ্ছি, 09613892892। আমি আবারও বলছি 09613892892।
This track was downloaded from FusionBD.com.